exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents. Jaha bolibo, sabko bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
আরো একটি আনকোরা এপিসোড যাহা বলিব সত্য বলিব 201তম পর্বে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ, আরো একবার নিমন্ত্রণ। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার মঞ্চে, কে স্বীকার করতে যাচ্ছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ফুল যে ভালোবাসে না সে নাকি মানুষ ফুল করতেও দ্বিধা করে না। যাহা বলিব সত্য বলিবতে আমাদের আজকের অতিথির নাম একটি ফুলের নাম, পলাশ। পলাশের জন্ম ফরিদপুরের টুঙ্গিপাড়ায়, বর্তমানে তার বয়স 34 বছর। খাওয়া দাওয়ার প্রতি পলাশের প্রবল আগ্রহ, পেট পুরে খেতে পারাটাই তার কাছে অনেক আনন্দের। মানুষের উপকার করতে ভালোবাসেন। পলাশ জানালেন তার রাগ অনেক তীব্র। এই তীব্র রাগ তাকে জীবনের কোথায় এনে দাঁড় করিয়েছে তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে পলাশ রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। পলাশের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা এখানে রিভিল করব। আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি, অপরাধী হওয়ার কি অপরাধ সে করেছে এবং সেই অপরাধের পরিণতি তার জীবনে কি দাঁড়িয়েছে। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবং আপনাদেরকে আশ্বস্ত করছি বরাবরের মতোই থাকছে SMS পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর জানব অপরাধ এবং তারপর অপরাধের পরের যে প্রাশ্চিত্য কিংবা অপরাধের পরের যে ইফেক্ট সেটা। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে বলুন। আপনি দিল খুলে বলুন, মন খুলে বলুন।
আমার বাবা খুবই রাগে ছিল, খুবই জিদি ছিল আমার বাবা। ওনার দুটো ভাই, আমরা তিনটে ভাই বোন ছিল। ওনার ছোট বোন, ওনার বিবাহ, ছোট বোনের বিবাহের পরে আমার ছোট বউ যখন বিবাহ হলো, তারপরে আমার ফুপুরের একটা সাইকেল বা একটা রেডিও দেওয়ার কথা ছিল, তো আমার বাবা ওটা দিতে রাজি হয়নি।
মানে আপনার ফুপুর বিয়ের পরে?
জি, ফুপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমার বড় বউ বলছিল যা দেবো, কিন্তু আমার আব্বাটা রাজি ছিল না।
আচ্ছা,
আমার বড় বউ বলছিল তোমার দেওয়া লাগবে না, আমি দেবো। সে কথা বলার পর আমার বড় ফুপা দেওয়ার কথা বলে, তো বিয়ের পরে আমার বড় ফুপা দেয় নাই,
না দেয়নি,
সেও দেয় নাই। দেওয়ার পরে আমার বাবা ছোট ফুপুরে বলে যে তখন আমার, আমি তো দেবো না, তোমার বড় ভাইরা বলছে সেটা দেয় দিবে, না দিলে না দেবে, সেটা আমি বলবো না। তো বললো যে তাহলে তোমার মনে আমি রাখবো না।
বিয়ের কতদিন পরে এটা?
বিয়ের পরে 4-5 বছর পরে।
এই একটা ঘড়ি,
একটা সাইকেল আর একটা রেডিও,
সাইকেল আর একটা রেডিওর জন্য অবস্থা। আচ্ছা,
হ্যাঁ। তো যখন এটা হলো, হওয়ার পরে আমার বাবা বললো ঠিক আছে, যদি না রাখো তাহলে আমার বোন আমার দিয়ে দাও। তো আমার বড় ফুপুতো ভাইয়ের বয়স 2 বছর আর ছোট জন 6 মাসের গর্ভবতী, তখন চলে আসলো আমার ফুপুরে, আমার আব্বা নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওটা পরে আমাদের বাড়িতে থাকে, খায়, আমাদের সবকিছু করে। কিন্তু আমার আব্বার বাইক নিয়ে দুটিয়া, আমার আব্বা খুব ভালোবাসে, তাদের বাপ নাই, ভালোবাসে। তা আমিও বড় হয়ে গেলাম দিনে দিনে, আমার একটা বড় ভাই বোন আছে, আমরা চারটে ভাই বোন। তা আমার
ফুপু আপনাদের সঙ্গে?
জি, ফুপু আমাদের সঙ্গে। আমার মা যদি কোনো কিছু আমার বাবা আমার ফুপুরি বলে, মানে আমাদের একটা দান পান হয়েছে, আমার মা যদি বলে যে না আমার ফুপুর নাম জিন্না, যে বলে যে না তুই বোন আমার এই দানটা একটু কাজ করে দে, আমার আব্বা কেন তার বোনটি বললো, আমার মারও মারে, মানে এক পর্যায়ে তার বোন ভাই বোন মানে ভাইগিনার বোনের কিছু বলা যাবে না। এই কথার পরিপ্রেক্ষিতে পরে আমার আব্বা তিনটে কলস কিনলো, তিনটে কলস পানি আনার জন্য, মানে মা এবং ফুপুর গোসল করবে পানি খাওয়ার জন্য। তা পানি আনা, আমাদের খাবার পানি আনা তো আমাদের মাদ্রাসা আছে, তা মাদ্রাসাতে পানি আনা। তো পানি আনতে আমার বাবা, তার যে বড় ভাইগিনা ছিল, তার তো মেজো মানে তিনটে কলস তিন সাইজের, তার তো মেজো কলসটা আর আমার তো বড় কলসটা, কারণ তার ভাইগিনা তো সে আমার ফুটো কলস আমার বড়। তা তারা তো মেজো কলস, আমার তো ছোট বড়না। এইভাবে আমি যখন লাস্টের দিনে খুব আমার গায়ে জ্বর, আমি বললাম বাবা আমি পারবো না আজকে, বড় কলস নেবো না, আমি ছোটটা নেবো। তা আমি কথা কেন বললাম, আমার আব্বা আমার মারবে, মারা দিলে দাবর দিছে, দাবর দাবর আমি চলে আসলাম। আমি আর ওনার এক বন্ধু ছিল আরঙ্গুর মোল্লা, সে সোর ছিল।
আচ্ছা,
তার বাড়িতে আমি দৌড়ে চলে গেলাম।
কত বছর বয়স তখন আপনার?
তখন আমার বয়স প্রায় আপনার 8-9 বছর।
লেখাপড়া করেন?
হ্যাঁ, লেখাপড়া করতাম, ক্লাস ফোরে আমি পড়ি।
ক্লাস ফোরে পড়েন? আচ্ছা।
তো ওই অবস্থা আমার বাবা যখন আমার দাবর দিছে, আমি ওই আমার এই বাবা যে বন্ধু আলমগীর মোল্লা, উনি সোর ছিল, আমার আব্বা ছিল গ্রামের মাদাব্বার। আমার আব্বার এখনো যদি নাম বলে তাহলে অনেকে চিনবে, আমার বাবার নামটা বলবো না। আমার আব্বা যখন আমার দাবর দিল, তারপর যখন চলে গেলাম, তার বাড়িতে যাওয়ার পরে আমার বাবা খুঁজতেছে, খুঁজে পায় না। নাবার পরে আমার চাচা আমার নিয়ে আসলো বাবার বাড়িতে। নিয়ে আসার পরে আমার আব্বা বললো, ঠিক আছে দোস্ত, আমি তোমার বাড়ির বেটার আমি কিছু বলবো না রে। নাবার পর উনি চলে গেল। চলে যাওয়ার পরে আমাদের একটা কাঠের চেয়ার ছিল, তো কাঠের চেয়ারের নিচে আমার মাথায় ঢুকাই দিয়ে, আমার বাবার বন্ধু চলে যাওয়ার পরে সেটার নিচে মাথায় ঢুকাই দিয়ে আমার ভাতার উপর দিক দিয়ে উনি পরে 10 মিনিট মতো আমার রাখলো। তা মুখে খুব রক্ত উঠে গেল আমার, ভাই কথাটা আমার মনে হলো, আমার কান্দন আসে এখন। তা যখন রাখলো, রাখলো আমার দাদা ছিল, তো দাদা দাদি বললো কি চাচা দাদি, সে বলতেছে যে তুমি এই কাজটা কেন করতেছি ছেলেটার পরে, ছেলেটা তো শরীর এমনি জ্বর, ছেলেটা এইভাবে পারবে কি পানি নিতে লিখে, তো বড় কলস পারবে না, তোমার এইরকম করলে লাগে। এটা করার পরে আমার দাদা আমার সারা দিল, সারা দেওয়ার পরে চলে আসলাম ঘরে, ভাত দিল না আমার রাইতে খাবার।
বাপে এরকম করতেছে?
বাপে করতেছে, বাপের রাত্রে ভাত দিল না আমার খাইতে, আমি না খেয়ে রাতে শুয়ে রইলাম। সকালবেলা মা কাছে কি তোর আব্বাস লিখেছে অফিসে, উনি এবার একটা এনজিও অফিসে চাকরি করত, তোর আব্বাস লিখেছে অফিসে, তো ভাত করে খাইছি। খাওয়ার পরে আপনার বিশুদ্ধ রাত্রে ঘটনা ঘটছে, আবার আপনার বুধ শুক্রবার দিন জুম্মা নামাজ পড়তে যাবো, তা উনি এবার শুক্রবার অফিসটা শুক্রবার শনিবার ছিল না, ওর অফিসটা রেগুলার ছিল। তা আমি শুক্রবার জুম্মা নামাজ পড়তে যাবো, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আর একটা লুঙ্গি পরে নামাজ পড়তে গেছি। আমার জীবনের এই জল আমার জীবনের উতল পাতল শুরু হয়ে যায়। তা শুক্রবার দিন নামাজ পড়তে গেছি, আমি আমার একটা ভৌত বোন ছিল, নাম ছিল রাখি, ওরা আমি ভালোবাসতাম
ওই সময়।
ওই সময় মানে ওর সাথে আমার সাথে বাল্যকালের হিসেবে সম্পর্ক, আমি ক্লাস অনেক থেকে সম্পর্ক। আমার বন্ধু ছিল নাজির নাম, মানে আমরা দুটো তিনটে লোক খুবই কলস ছিলাম।
আচ্ছা,
আমার বন্ধুর নাজির রোল ছিল 1, আমার রোল ছিল 2, আর ওর রোল ছিল 3 ক্লাস 2 থেকে।
জি,
তা তখন থেকে ওর সাথে আমার সম্পর্ক, ভৌত বোনের সাথে। এই রাকির সাথে সম্পর্ক করার পরে আমার বন্ধু নাজির জানতো, জানাকালীন শুক্রবার দিন নামাজের পড়তে নামাজ শেষ, তো আমাদের গ্রামে একটা মসজিদে একটা ইয়ে ছিল, নিয়ম ছিল যে যদি কেউ মিলাদ পড়ে তো বিস্কিট বা পায়েস দিয়ে মসজিদে নিয়ে মিলাদ পড়ে। তো মিলাদের পরে আমার মিলাদ নামাজ হলো, নামাজের পরে মিলাদ হচ্ছে, আমার বন্ধু বলতে দোস্ত তোর বসো মসজিদে সবাই যাক, আমি তোমরা গল্ফ করবো, ঠিক আছে। তো গল্ফ হতে হতে আমার লাস্টে বলতেছে, দোস্ত তোমাদের ছেলে জিনিস তাবো তুমি দিবা, আমি দোস্ত তুমি আমার বন্ধু, তুমি তোমার দোস্ত কাহা, আমি তুমি আমার জীবনটা সব তোমার তাই দিব, দোস্ত বিশেষ করি না, তুমি বিশেষ করবো কি করলে, কি করলে তুমি বিশেষ করবা, ঠিক আছে তাহলে কোরআন শরীফ নিয়ে আসলো মসজিদে, কোরআন শরীফ মতো কোরআন শরীফ রাত্রে হো, তুমি কোথাও আমি তোমার কাছে যা চাও তুমি তাই দিবা, ঠিক আছে তুমি যা চাও তাই দেবো। বলার পরে ও বললো কি যে তুমি আজকে গ্রাম থেকে চলে যাও, আর বাড়িতে যাবা না, এখন থেকে আর বাড়িতে তুমি যাবা না। আমি বললাম দোস্ত কোরআন শরীফ তো ইয়ে মসজিদের ভিতরে আমার এই তুমি ফেলালা, মা বাপ সব ফেলাই তখন যাচ্ছি বা তুমি তাই দেখতে হবে।
কারণটা কি?
কারণটুকু আমি যদি না আসি তাহলে আমি ওই রাখি ও পাবে না, ও রাখি চাই।
এটাকে ওই সময় পরিষ্কার করলো,
পরিষ্কার করে দিচ্ছে মসজিদের বিষয়ে আমার। তো যখন বললো আমি কি দোস্ত যখন তুমি কত বললা, তখন আমার বয়স চলে যখন 12 বয়সটা, আমি বন্ধু যখন বললো আমার পকেটে অনলি এলো 10 টাকা ছিল, তার 3 টাকা আমি মসজিদে দিয়ে চলাম, আর 7 টাকা আমি রাখতালাম। আব্বা যদি দুপুরে আগে আসে তো আমার বাড়ি ভাত না খেতে যায়, তাহলে দোকান থেকে কিছু খাইতে পারবো, তখন একটা পাউরুটির দাম ছিল 1 টাকা, তাহলে চিন্তা করলাম তাহলে পাউরুটি দুটো পাউরুটি খেলে তো 5 টাকা আমার বাঁচবে, এই নিয়ে রাখছি 7 টাকা। তো 7 টাকা নিয়ে আমি চলে আসলাম। তা আমি যখন
পাঞ্জাবে আসলাম
ঢাকা আসার নিয়ে,
এই প্রথম ঢাকায় আসলাম
জি আমি বলি। তারপরে যখন আমি ঢাকা আসবো, তো আমি বন্ধুরা বললাম দোস্ত তুমি চলে যাবো, আমি তো বাড়িতে যদি যেতে বল যেতে যাবো, অনুমতি দিলাম না বাড়ি যাওয়ার জন্য, তাই পাঞ্জাবি গায়ে দিয়ে লুঙ্গি ফুরি কেন যাবো, বল দোস্ত ঠিক আছে তোমার লুঙ্গি ফুরি যাবা আর আমার গায়ে ষাট আছে, ষাটটা তুমি গাইতে ষাটটা গাইতে না পাঁচ মিটার নিয়ে নিল এই লুঙ্গি পরে ষাট গাই দিয়ে ষাট টাকা পকেটে নিয়ে আমি আসলাম আমার বাড়ি পাটগাতির বাস স্ট্যান্ড সে জায়গায় দেখলাম। এসে বললাম যে আমি ঢাকা যাবো, কয় টাকা তার টিকিট নেই, টাকা দিয়ে পঁচাশ টাকা ভাড়া, টাকা দিয়ে টাকা নাই, কয় টিকিটও নাই, ঠিক আছে। তা আমি কম্পোর্ট গাড়ি, একটা নাম ছিল কম্পোর্ট গাড়ি, এখনো গাবতলির থেকে যাওয়া আশা করে, এই কম্পোর্ট গাড়ির পিছনে কেরিয়ার লইয়া আমি আসলাম আমার দুলুদে ঘাটে।
ঢাকায় কেউ ছিল আপনার?
না, আমার ঢাকা কেউ ছিল না।
তাহলে কি মানে প্ল্যান কি?
প্ল্যান আমি যে কোনো একটা কর্ম করে খাবো,
এই বাবা মা ভাই বোন সব ছেড়ে দিয়ে,
সব ছেড়ে দিয়ে ওই যে বন্ধুর কোরআন শরীফের কথা দিছি, আমি আল্লাহর দিকে তাকাই যাই। আজকে আমার জীবনে এই পরিস্থিতি ভাই, আল্লাহর দিকে তাকাই পরে। তা আমি আল্লাহর কাছে একটা জিনিস পাই, আল্লাহ তোমাদেরকে আমি তাকিয়েছি, তুমি তো আমাদের তাকালে না। তারপরে আমি আসার পরে দৌলতে ঘাটে আসলাম, আসার পরে লঞ্চ উঠতে গেছি, লঞ্চ উঠতার সময় আমাদের লঞ্চের যে সুন্দর যে যারা মানুষ টিকিট কেটে উঠে তারা আমার ডাকাতি ফেলা দিল, আমার কাছে টাকা নাই কিভাবে কি করবো, ডাকাতি ফেলা দিল। রাজার পরে আমি যেভাবে আবার লঞ্চ উঠলাম, চুরি করে উঠে আসলাম, এবার নামলাম, নামার পরে তখন একটা গাড়ি ছিল যাত্রী ছিল না কি জানি ওই নাম ডবল সরম নাই, ওই গাড়িতে উঠলাম, গাড়ির পিছনে আবার ঝুলে আসলাম ফেলিতে।
এখানে একটা বিষয় একটু বলি, উনি ওনার ক্ষোভের জায়গা থেকে উনি বলেছেন যে আল্লাহ তুমি তো আমার দিকে তাকালে না। স্পষ্টভাবে আমাদের ধর্মতে বলা আছে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে কখনোই কোনোভাবেই কোনো শপথ করা যাবে না, এটা গুনাহ, এটা মারাত্মক গুনাহের কাজ, এবং শপথ করতে বারণ করা হয়েছে। আমরা অনেক সময় বলি আল্লাহর কসম, আল্লাহর নামে শপথ করছি, এই ধরনের কথাবার্তা বলতে বারণ করা হয়েছে এবং এটা গুনাহের কাজ, এবং এই ধরনের কাজ যদি কেউ করেন সেটার জন্য তার শাস্তি হবে। অতএব কেউ যদি কোরআন শরীফ ছুঁয়ে এই ধরনের কাজ করেন সেটা তিনি গুনাহ করলেন, সুতরাং সেটা রক্ষা করা, ভঙ্গ করা, সে প্রসঙ্গ তো অন্য বিষয়, সেটা তো অন্য পরের বিষয়। কিন্তু একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, আমাদের ধর্মীয় যে অনুশাসন বা ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলোর অনেক ধরনের না জেনে না বুঝে আমরা অনেক বেশি বেশি অনেক সময় করে ফেলি। মানে শ্রদ্ধাবোধের জায়গা থেকে বলুন বা ভালোবাসার জায়গা থেকে বলুন, ধর্মে যেটা বলা আছে সেটাই আমাদের করা উচিত, তার বাইরে যদি আপনি করতে যান এক্সট্রা সেটা অনেক সময় জীবনকে শেষ করে দিতে পারে। আজকে এই শপথকে কেন্দ্র করে ওর যে গ্রাম ছেড়ে দেওয়া, 12 বছর বয়সে একটা নিরুদ্দেশ পথে পা বাড়ানো, এবং ঢাকা শহরের ওয়ান অব দ্য বিগেস্ট সন্ত্রাসী হওয়া, আমরা আজকে টাচ দিচ্ছি শুধুমাত্র গল্পটা শুরু করার আগে, যে কারণে আমি বলবো যে আপনারা যাতে মনে করে শোনেন ঘটনাটা। ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ দ্য লিডিং টেরোরিস্ট ইন ঢাকা সিটি, কোন একটা পার্টিকুলার জোনে, যেটা ওর মুখ থেকে আমরা শুনবো কি যে পরিবর্তন হয়েছে ওর জীবনে, আনথিঙ্কেবল। আমরা শুরু করছি মাত্র। জি, আপনি আসলেন লঞ্চে চললেন, তারপর?
হ্যাঁ, তারপর লঞ্চ চলে গাবতলি আসলাম। গাবতলি আসার পরে আমি তখন গাবতলি 1 টাকা করে সিঙ্গারা বিক্রি হয়, তা 1 টাকা করে সিঙ্গারা বিক্রি, তখন আমি 4টা সিঙ্গারা খেলাম, পেটে খুবই ক্ষুধা, তখন রাত বাজে পড়ায় 8টা থেকে 9টা।
সালের কথা মনে আছে? কত সালের দিকে? মনে নাই,
অতটা স্মরণ নাই।
আচ্ছা ঠিক আছে, বলেন।
তখন আমি আসলাম, এসে 1 টাকা করে সিঙ্গারা খাইয়ে 4টা, তখন খাইয়ে আমার 7 টাকা থেকে 4 টাকা চলে গেল, থাকলো 3 টাকা। তাই 3 টাকা নিয়ে আমি হাঁটতেছি, আমি আসলে ঢাকা শহরে কোনো কিছু চিনি না, রাস্তা কাছে চিনি না, ঘাট চিনি না, আমার রাত চিনি কেউ নাই। তখন রাত বাজে পড়ে 7টা থেকে 8টা।
জি,
তা আসার পরে আমি হাঁটতে হাঁটতেই এখন চিনি যে হলো কমলাপুর, আপনার ওই যে একটা বস্তি ছিল, বস্তি ভেঙে বর্তমানে স্টেডিয়াম করছে, তো ওই জায়গায় একটা হোটেল ছিল, তো হোটেলের সামনে যা 2 টাকা দাঁড় 2টা সিঙ্গারা খেয়েছি, তখন আমার পরে 1 টাকা হয়ে গেল। তো ওই 1 টাকা নিয়ে এখন আমি গ্রামে, তো ধরেন রাত্রে 8টা 9টার ভিতরেই ঘুমায় পড়ি সবাই, সেই গ্রামে আমি ঘুমায় পড়ি, তো তখন আমার 10টা বেজে, চোখে ঘুম, পেটে খেয়ে দেয়া, তখন 1 কাপড়। তখন চিন্তা করতেছি আমি এখন কই যাবো, কই খাবো, কই ঘুমাবো, এই চিন্তা করতে তো হোটেলের ভিতরে সামনে খেলায় আমি কাঁদতেছি, কান্দি কিন্তু বসে পড়ছে, একটা ফার্স্টে আপনার একটা ল্যাম্প ছিল, এখান থেকে কাঁদতেছি। তো ওই হোটেলের মালিক আমার বলে যে তুই কান্দিস কেন, আমি বললাম যে ভাই এই ঘটনা, আমার দুনিয়াতে কেউ নাই, মা বাপ নাই, মানে সত্যতা তাকে আমি বলতে পারলাম না, না বলার পর বললাম যে আমার মা বাপ দুনিয়াতে কেউ নাই। তা ভাই আমি এখন ঢাকা শহর, আমার সাসারা যারা ছিল মেরে দিলে আমার গ্রামে দেখা যাচ্ছে, তা আমি এখন ঢাকা শহর নতুন আছি, আমার তো থাকার কোনো জায়গা নেই।
এটা কে জিজ্ঞেস, কেউ একজন জিজ্ঞেস করতেছে?
হোটেলের মালিক জিজ্ঞাসা,
হোটেল মালিক, আচ্ছা,
যে হোটেলের সামনে আমি,
কোথায় এটা? গাবতলিতে
না, এটা আপনার কমলাপুর,
কমলাপুরে, আচ্ছা,
বস্তি ব্যাংকে যে স্টুডিও,
ওখানে কোন একটা হোটেলে,
হোটেলে হোটেলটা আপনার ইত্যাদি দেখা যায়, আলসালাদি হোটেল,
আলসালাদিয়া নাম,
আলসালাদি হোটেল ইত্যাদি দেখা যায় কোনো সময়,
আচ্ছা,
ওই সময় ঘটনা। তা আমি যখন ওই ইত্যাদি দেখা যায় 2 বছর আগের ঘটনা আমার এটা স্মরণ আছে,
আচ্ছা।
তখন আমি আপনার ওই জায়গায় কান্দতেছি, এরপর উনি জিজ্ঞাসা করো তোমার কি অবস্থা, পর ওনার ওই গত বিস্তৃত বলার পরে, তবে ঠিক আছে তুই আমার জায়গায় থাকবি, থাকবি, খাবি, লবি, আর কাজ করবি, কিন্তু কোনো টাকা চাইতে পারবি না। আমি ঠিক আছে, ওই টাকা আমি ছাড়বো না, আমার থাকা খাওয়ার জায়গা তো হবে, আচ্ছা। তবে যখন দেখা যাচ্ছে তো 8টা 10টা গিলাস এইভাবে ধরতাম, বুকের ভিতরে 1টা ধরলি, 1টা গিলাস যদি মাছ খাতে পড়ে যেত না, সবগুলি গিলাস ভেঙে যেত,
হ্যাঁ, সবগুলি পড়ে যেত,
সবগুলি পড়ে যেত, পড়ে যায় বাংলো বাংলি, উনি ধরে মাত, তা আমার মাল দিয়ে আমার কোনো জায়গা নাই, আমি যাবো কই। তো এইভাবে মাত্রি মাত্র একদিনকে আপনার 28টা গিলাস একদিনে ভাঙলাম, তখন আর গিলাস নাই হোটেলে, না ফোড়া পরে তখন হোটেল দুপুরবেলা খাতিছ কাস্টমাররা, তো আমার বলতেছে এখন গিলাস কিনে দে, তুই গিলাস দিবি কোথায়, গিলাস দে, আজ আমাদেরকে একটা হাজার গিলাস কিনে দেবো আমার। এই কথা কোথায় গেছি, আমারও কি হলো জ্বলন্ত লাকড়ি দিয়ে তোর আমার বাড়ি মারলো ভাই, আমার ওষুধ পানিও কিছু কিনে দিল না, ঘুমাইছি। এই করতে করতে বাবুসির পাশে একটু কাজকাম করতাম, তুই করতে বাবুসির কামটা শিখলাম, বাবুসির কাজটা শিখে দেখলাম যে না বাবুসির কামে আমার বাধ্যচ্ছে না, মিরপুর চলে গেলাম, মিরপুর চলে গেলাম কিছু টাকা চুরি করে নিয়ে গেলাম, 500 টাকা চুরি করে
নিয়ে
হোটেল থেকে 500 টাকা, কারণ ওই দিকে আমার রেগুলার মাইর খেতে হয় রেগুলার, যে আমি একদিন মাইর খাবো না কোনো ই নাই, যে মাইর খেয়েছি না। তো চাকরি হইতে যায় থালি মাদারের সামনে একটা গার্মেন্টস চাকরি নিলাম, তারপরে ওই জায়গায় আগুন লাগলো, আমি যদি গেলাম, আমি যদি ফেরেন মাসে গেলাম, তারপর আগুন লাগলো, আগুন লাগার পর আমার ফ্যাক্টরিতে বাইর খেয়ে দিল, ছোট মানুষ বাইর খেয়ে দিচ্ছে, তো ভালো তো বাইর খাচ্ছে, এখন আমি কি করবো কি করবো। তো যে গোলার টেক নাম করে একটা এলাকা আছে, তুই যা বসে রয়েছি মাঠে না খেয়ে বয়ে রয়েছি, কাঁদতেছি কাঁদতেছি, এর ভিতরে আমার আমি মাঠে তো বসা, তার ভিতরে একটা নেতা নাম বলবো সাইদুর রহমান, তাই উনি আর সোহেল নেতা দুজন আসলে এসে বলছে কে তুই জায়গায় কে নতুন মাল আইসস, আমি যে না ভাই আমি এই জায়গায় আইসি বেড়াতে লেগে আইসি, বেড়াতে তোর চেহারার অবস্থা কে এই জায়গায়, পরে আমি তোর খুব খুলি গেলাম, কলে করে কি তুই আমার কাম করবি, কাম করলি খাবিয়া থাকবি আর টাহা দেবো, তোর রাত করে জ্বালাগে সব দেবো, রাস্তা ভাই তাহলে কাম করবো, কি কাম করতে হবে, বোম মারতে হবে, খাওয়ালো দলো ওই দিনকে খাওয়াইলো ঘুম পড়ালো, পরের দিন হত্যা সকালে করলো কে আমার এক ডজন বোমা দিল, করলো কে ফুটলি তুই মরবি না আর এত মানুষ মরবি না, খালি শব্দ হবে, আমি ঠিক আছে নেই নিয়ে ভাই এক নম্বর স্ট্যান্ডে যা ব্রিজের তনবর ব্রিজ হয় না, এক নম্বর স্ট্যান্ডে ফলপুটি খাড়াই যা বুয়েলের দেখে কি
কিসে কিসে নিলেন এতগুলো বোমা,
রিক্সা
রিক্সাওয়ালা জানতো,
জি রিক্সাওয়ালা জানতো, পুলিশে আমার দেখছে
মানে কিভাবে মারলেন কোথা থেকে মারলেন,
বোম মারতেছে আমি একটা রিক্সার উপর বসে শশা নিচে হাতে দুইটাকে শশা কিনলাম, শশা কিনে আর শশা একাতে খাচ্ছি আর একাতে বোমরা উঠে আর মারলাম, মারছি যখন মারার পর একটা গাড়ির উপর পড়লো, আমার একটা কথা যদি আমাকে ধরতে এসে তাহলে বোম মারবো, তাহলে আমার কাছে আসবে না, ইতিমধ্যে আমি দৌড়েছি, দৌড়তে পর পুলিশের মাঝে যাবো, আমি একটা বোম মারি পুলিশ দেখ আমার কাছে মারো আছে পকেটে ভরা, আমার ধরতে এসে কারণ তোর পুরো হেরাই লাগবে, সেই কথা কইছি এলাকার লোকজন পাবলিক আছে সব ছেড়ে গেলাম,
মুহূর্তের মধ্যে ফাঁকা
যে মুহূর্তের মধ্যে ফাঁকা আমার সাথে আর কেউ আসলো না, সামনে কেউ আসার কারণ আমি ভাই কাজ শেষ করে চলে আসলাম পলাইয়া, আশা করলাম বললাম সাদিল ভাই এই ঘটনা ইয়ে করে বলা জেল পুলিশ তোর জেলখানা নেবে ছাড়াবো আমি, তোর এত চিন্তা ভাবি আমি ঠিক আছে ভাই, এই করতে করতে এখন দেখি যে আমি মেয়ে মানুষ আমার সহ এখন কাটা কাটার কারণে যদি কোন মেয়ে মানুষ দেখা যায় যে মাথার কাপড় নাই বুকে অন্যায় জায়গায় ঝুলে দেয় ওটা দেখলে মেয়ের অন্য আমি কেটে লই যায়, এখন সাইদুল ভাই সোহেল ভাই আমার ক্ষমতা শত্রু হয়ে গেছে, কারণ এই মেয়ে মানুষ আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে দেখছি, দেখার কারণে আমি ওই মেয়ে মানুষ এটাই গেলে যদি বুকে খাবুন না দিয়ে এইভাবে দিয়ে আসছে তার বুকের ওনা কাটিয়ে নিয়েছি, যদি মাথায় খাবুন না
ক্ষমতাসীন রাজনৈতিক দলের কোন এক কর্মীর ছত্রছায়া ছিলেন আপনি,
তখন আপনার এই কাজ করতেছি এই কাম করি করার পরে কিছু কিছু লোকে বলে ওরা হলো জাউরো পলাশ, এই নাম উঠলো জাউরো পলাশ, জাউরো পলাশ জাউরো পলাশ, তা জাউরো পলাশ হওয়ার পরে তারপরে দিন বলতেছে সাইদুর ভাই যে আমার লেড মেশিন ডোক লেড মেশিন ডুহ যে তুই ই কর অস্ত্র মানা পাইপ গান
কারণ বাজারে যে বস্তি আছে বস্তির পাশে অস্ত্র বিক্রি করে গিয়েছে গতবার। এরপরে আমি ওই অস্ত্র মানাচ্ছি, অস্ত্র মানার সময় আমার সাইদুর বেশি একটা ভুল হয়েছে, একটা ভুলের পর আমার কাছে মানালি সেইভাবে মারা দেখলাম যে বুলেট, ওই যে বুলেটের কথা বলছি, বুলেট আসলে আমি ওর কথা ভালো মানে বলবার চাই না, তখন বলি বুলেট দেখছি বোম মানা হয় খালি, মানে ধরার সাথে বোম হয়ে যায়। আমার কয় ভাই আপনি পারেন না, আমি পারি না, আমার তো এইভাবে ট্রেনিং হয় না, এইভাবে এইভাবে মারেন, কারণ আমার যদি দেখা আসতে দেখেন তোর দূরে মানা নিয়ে যায়, আমি যদি একটা মানায় পাঁচটা মানায় এই মানে যদি কোন এক সময় বুলেট চলে যায় আপনার এমপি চলে যায় মিরপুর শুনে বুলেট চলে গেছে, এখন সাইদুর ভাই বলতেছে যে তোর বোম বানাতে হবে, বুলেট যেভাবে বোম বানাইছে তোর বানাতে হবে, কারণ ওই এলাকায় যত বোম বা আপনার ঢাকা সিটিতে অনেক বোম সেই বিক্রি করতো, বিক্রি করতো, আমি বোম বানাই থাকলাম। তখন আমি দেখি যে বুলেট তো আপনার বসে পড়ে বোম বানাইছে, আর আমি এখন দৌড়াইয়া বোম বানাই, এখন আমার আর কারো লাগে না, ওই ধরেন আমি রাত্রে বোম বানাতে পারি নাই, সকালবেলা বোম আমার ফুটুতে হবে অতলে, আমি কি করতাম যে আপনার ওই বোম মেডিসিন দুই ঝুলেতাম ব্যাগের ঝুলে নিয়ে দৌড়াতাম আর বোম মারতাম,
মানে এটা কি আমি ঠিক বুঝি নাই,
মানে মানাতাম আর মারতাম, মানাতাম আর মারতাম।
কিভাবে হলো ঘটনাটা শুনি আমি,
ঘটনাটা কি হয়েছে, আমার ট্রেনিং দিয়ে যাচ্ছে বুলেট যে ভাই এইভাবে মানা,
কিভাবে কিভাবে করছেন জিনিসটা,
সেভাবে আপনার ওই যে পটাশ, লাল পটাশ, কালো পটাশ, মানে অনেক
জিনিসপত্র আছে, আমরা নিজেটাও এখানে জানাতে চাচ্ছি না,
এইগুলো পটাশ গুলো দিয়ে তারপর অনেক বাল্যগন্ধ খাস আছে, মার্বেল আছে, তারপর স্পট, তারপর আপনার যে তার কাটা, তারপর পিস, অনেক জিনিসপত্র দিয়ে বোম বানাতাম। আমরা জর্দার ডিপ আছে না, একটা জর্দার ডিপ আমরা কিনে নিতাম পাঁচ টাকা কুড়িয়াত, ওই পানের দোকানের কাছে জর্দার কিনে নিতাম পাঁচ টাকা কুড়িয়াত, এই পাঁচ টাকা করে জর্দার ডিপা কিনে নিয়ে বোম বানাতাম, তো ওনার কাছে আমি বিক্রি করতাম জর্দার ডিপা বিক্রি করতাম 15 টাকা কুড়িয়াত, আর পানের মানে এলাকার পানের দোকানদার আসছিল পলাশ পানের ডিব্বার ডিব্বা খুলাম জমি গেছে জর্দার ডিপা যখন তার নিয়ে যাবো, মানে আমার জর্দার ডিব্বা সবাই দিত দিত আর বানাতাম, আর জর্দার ডিব্বার যদি না দিত জানাতে তার মারতাম, আবার আমার সাথে টাকা দিতাম না, অনেক কিছু করে যত ডিবা নিতাম, মানাইতাম বোম বানাইতাম, মানাইতাম না,
কতটুকু সময় লাগতো আপনার একটা বোম বানাইতে,
একটা বোম বানাইতে আমার, আমি যে এখন মানাতে বসি আমার হাই গেলে 30 সেকেন্ড লাগবো,
মাত্র 30 সেকেন্ড
আমি এখন বোম বানাবো, এখন আপনি যদি আমার সবকিছু ব্যবস্থা আমি 30 সেকেন্ড বোম বানাই দিব,
আপনার ভয় করতো না,
আমার কোনো ভয় নেই, কারণ আমার জীবনটা তো রাস্তা চলে গেছে ভাই, আপনার ওইভাবে 30 সেকেন্ডে বোম বানাতাম, 30 সেকেন্ড বোম বানাতাম, আমার হন সাইদুল ভাই সে একটা কথা বলতো যে তুই আমার আর কেউ নাই, আমার সন্তান থাকলে তুই, আমার বাপ থাকলে তুই, আমার মা থাকলে তুই,
শুধুমাত্র কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা করেছিলেন বলেই
যে আমি এই জন্য আমি বলছি আমার দুনিয়াতে কেউ নাই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম 89.2 এ, আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। প্রিয় শ্রোতা, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইট মাধ্যমে, আমার ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kibriya.com, দ্যাট ইজ www.rj-kibriya.com, rjkibriya.com, দ্যাট ইজ বেসিক্যালি মাই ফটোগ্রাফি ওয়েবসাইট, এখানে লেস টক নামে একটা সেকশন আছে, ওখানে গিয়ে আপনি আমাকে মেইল করলে আমি অবশ্যই আপনার মেইলটি পাবো, যারা কনফেস করতে চান কিংবা যারা চিঠি লিখে নিজের জীবনের ভুল স্বীকার করতে চান, এখানে আসতে পারেন না, আসা সম্ভব হয় না, কিংবা আসতে আপনি সংকোচ বোধ করেন, তারা চাইলে আমাকে ওখানে মেইলও করতে পারবেন www.rj-kibriya.com।
প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, 200তম পর্ব থেকে শুরু হয়েছে জেবিএসবি আনসেন্সর্ড, যেটি প্রচারিত হবে প্রতি মাসের শেষ সপ্তাহে। আমি আবারও বলছি, জেবিএসবি আনসেন্সর্ড এপিসোড যেটি প্রচারিত হচ্ছে প্রতি মাসের শেষ সপ্তাহে। আমরা 200তম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম শুভ হিজড়া, যে এসে কনফেস করেছিল তার হিজড়া জীবনের গল্প নিয়ে। এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় এপিসোডটি করব, যেখানে উঠে আসবে শুভ হিজড়া যা বলেছিল সেই ঘটনাগুলোর সত্য প্রমাণ। এখানে এসে আরও একজন হিজড়া যিনি কনফেস করবেন, ভয়াবহ রকমের কনফেস, যিনি তার শরীরের অঙ্গ কেটে ফেলে এই কমিউনিটিতে যোগ দিয়েছেন, তার অপেক্ষায় থাকুন। এই মাসের শেষ সপ্তাহে এই এপিসোডটি প্রচার হতে যাচ্ছে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর, পলাশের জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন প্রিয় শ্রোতা। ওকে পলাশ, আমরা যেখানটায় ছিলাম আবার শুনি। তারপর
তারপরে আপনার আমি ওই বোম বানাতাম, বোম বানার পরে কোন এক সময় বোম বানানোর কাজ শেষ হয়ে গেল, আপনার আপনার ক্ষমতা শেষ, ক্ষমতা শেষ হওয়ার পরে বোম বানানোর কাজ শেষ। এখন ওই জায়গায় গোলার টেক নাম করে একটা আবুকার, উনি শর্ট ব্যস্ত, মানে আপনার ইয়ে আছে না, বাসের শর্ট মানাতো ঘরে সিলিং দিয়ে, ওই সিলিং এ শর্ট মানাতো, তো ওনাকে সাদা নিতে দিবে, সাদা নিতে হবে, এই আমার কেন সাদা আনবি ভাই, আমার তো দেবে কিনা, তোর দেবে না মানে তোর নামের উপর দেবে, তোর দেবে না কেন, তোর নামের উপর।
তখন আপনার নাম কি ছিল?
আমার নাম রূপলাস।
তখন ওই সময়টাতে নাম হচ্ছে এটা?
জি, আমার নাম রূপলাস। তখন
সবাই এই নামে চিনতো?
এই নামে সবাই চিনতো, এখন অনেকে চিনবে, এখন ওই রূপলাস নামে অনেকে পানি খায়।
মানে আপনার নাম ভাঙায়?
হ্যাঁ, আমার নাম ভাঙায়, অনেকে কেটে গেছে।
ওকে ঠিক আছে, তো আপনাকে চাঁদা আনতে? হ্যাঁ,
একদিনকে চাঁদা আমি আনতে গেছি, ওনার বন্ধু আর সোহেল, ওনার এন্ট্রি হয়ে গেছে, ওনার বন্ধু সোহেল ওনার এন্ট্রি, কারণ ওনার বন্ধু সোহেল এন্ট্রি কারণ আমার এনিয়ে, সোহেল আমার এন্ট্রি, মানে সোহেল ওনার এন্ট্রি, এখন সোহেলকে টাকা চাই, উনি গরুর ব্যবসা দিতে সোহেলের সাদা নেবে, উনিও সাদা নেবে, দুজন সাদা নেবে।
আচ্ছা,
সাদা নেওয়ার কারণে সোহেল তো সাদা পাবে না, আর সোহেলদের তো আমি আমি জাউরু পলাস তো নাই, সোহেলের কাছে জাউরু পলাস নাই, সাইদুল কাছে জাউরু পলাস, সোহেল এবং সাইদুলের ক্ষমতা ছিলাম আমি একটা, সোহেলও চলে সোহেলের কাছে আমি নাই, কারণ সাইদুল মিয়া দেখতাম সোহেল আমার মানে সাইদুল ভাই আমার খাওয়ানটা ভালো দিত, খাবার সুন্দর তো সত্য কথা ভাই, আমি ছিলাম খাবারের পাগল, সাইদুল আমার খাবারটা ভালো দিতো, সে ধরেন আপনার ওই তিন বেলা জায়গায় চার বেলা আমার খাওয়াত, কিন্তু সোহেল ভাই তো আমার অত খাওয়াবে না, তো আমি জানি, তাই জন্য আমি আর সোহেল ভাইয়ের কাছে যেতাম না। তারপরে গরুর সাদাটা আনতে গেছি, তো সাইদুল ভাই আমার করলো কে টস দিল, ওর 38 ছিল, 38 ছয় রাউন্ড গুলি সহ ছিল।
আচ্ছা,
নিয়ে যাইয়া ওরে যে বললাম যে ভাই তুই ই কর আমারে টাকা দিবি 50,000, এখন 50,000 টাকা এখন দেবো, আর প্রতি মাসে 30,000 টাকা করে তুই দিবি।
আচ্ছা,
আর যদি তাই না দেশ তাহলে তোর মেরে যাবো।
এটা আপনি বললেন?
আমি বলতেছি।
আচ্ছা,
কয় অর্ডার কার? আমি সাইদুল ভাইয়ের অর্ডার, সাইদুল ভাইয়ের অর্ডার, সোহেল ভাই আমার কাছে প্রতি মাসে 50,000 টাকা নেই, আর সাইদুল ভাই আমি এটা দেবো, সোহেল ভাই
সাইদুল এবং সোহেল দুজনই তো বন্ধু ছিল,
দুজন বন্ধু এন্ট্রি হয়ে গেছে।
আচ্ছা,
এন্ট্রি হওয়ার পরে টাকা পয়সা ভাগাভাগি এন্ট্রি হয়ে যায়,
আপনি কি তখন তাকে গুলি করলেন?
মাথায় ঠেয়াই গুলি করছি ডাকাইতে।
এটাই আপনার প্রথম খুন?
প্রথম খুন আমার, আপনি ডাইরেক্ট খাড়াইয়া গুলি করে দিলেন, গুলি করলাম ও জায়গায় ডেট, ওর জায়গায় ডেট হওয়ার পরে আপনার গরু ব্যবসায় বলতেছে কি রে ভাই তুই তো অন্য ক্লাসের লোক, তুই কথা কইতে মেরে দিলি, সে তোর গুলি করতে যাবে কথা কইছে, তুই তার সময় দিলেন তুই গুলি করে এলি, আমি না হ্যাঁ আমার অভ্যাস এটি, আমি গুলি করে দিলাম, গুলি করলাম ভাই, গুলি করার পরে আর হাসি লাগে, এখন গুলি আসলে আমি এই বন্ধু কম করে নেই বহুত বারই করছি, তো গুলি করার পরে শোল্ডার মেরে আল্লাহ পরে আমি বাইরে আসলাম, বাইরে আসলাম ওই টাকা নিলাম লাস্টে বড় ভাই কই কি করছে এটা আইজ না আমি নিজে জানি মাইনে লাগছে ঠিকই জানি কিন্তু লাস্টে কি করছে এটা আমি নিজে জানি না তা উনি আবার একটা জিনিস হলো কি আপনার যে পাথরের সুন আছে না বেশিরভাগই আমরা মারতাম ধরেন আপনার সাথে যদি খুব হয় আপনার যদি কিছু করতে হবে তাহলে ধরেন বড় ড্রাম আছে না পিজির যে ড্রাম গুলো ড্রামের ভিতরে পাথর মানে পাথরের সুন রাখতাম রেখে আমার ঘরে বসাই না পানি ঢেলে দিয়ে মুখ লাগাই দিলি পাথরের সুনের সাথে আড্ডি মাংস সব মস্ত সবে করে গুলে দেয় এর কোনো কিছু থাকে না
কেবল শুরু হয়েছে এটা কোথায় গিয়ে থামবে দ্যাট ইজ আনথিঙ্কেবল আনথিঙ্কেবল এগেইন আই এম রিপিট এটা অচিন্তনীয় জি
তারপরে ভাইয়া আপনার ওই যে বড় গেলার ভিতরে ওই ভিতরে আমরা ধরেন চুন দিয়ে আমরা মানুষ বসাই দিই
মানে এতে করে লাস্ট শেষে হাড় হুড় সব
গলে যায় জীবিত অবস্থায় জীবিত মানুষ ধরে দিতাম
আচ্ছা আমরা ধীরে ধীরে সামনের দিকে যাই আপনি যেখানটায় ছিলেন বললেন যে খুন করে আসলেন তারপরে
খুন করে সিটিং গেলাম যাওয়ার পরে আপনার সিটিং গেছি তারপর আমার বলতেছে যে তুই আয় পর ওর মামলা সব শেষ ওর কোন মামলা টামলা নাই যায় তা আমি গেলাম যার পরে আর একটা কাজ করতে হবে এখন আর ওই সাদা মাদা বাদ এখন সাদা বাদ ওই মারি আলানি পরে আমার মাইজার লাইছি আমি এখন মানুষ মারার পরে আমার কথা মানুষ মারার শোনো সাদাও লাগবে না তোর আর তো বোম মারা লাগবে না এখন তুই খানি
মাত্র ১০,০০০ টাকার জন্য একজন মানুষকে আপনি খুন করবেন আমি যদিও প্রশ্নটা এভাবে করা আমার উচিত হচ্ছে না আমি জাস্ট ভ্যালুটা বোঝাচ্ছি দেখুন মানে একটা জীবনের মূল্য ওর কাছে মাত্র ১০,০০০ টাকা ওর সেন্সটা একটু ইয়ে করার চেষ্টা করেন আপনারা এবং মানে লোভে পড়ার মতো কিন্তু অ্যামাউন্ট না এটা এবং তখন পর্যন্ত আপনি বাড়িতে আর যাননি আপনি কি আপনার বন্ধুর কাছে এই ওয়াদাটা করেছিলেন যে সারা জীবনে কখনো যেতে পারবো
কখনো আমি বাড়ি যাবো না আমার ওয়াদা এটি ছিল আমি তো এখনো বাড়ি যাই না এখনো বাড়ি আমার বাড়ি মুখ দেখিনি আমি মাঝখানে আমি গেছিলাম আমার আব্বা মারা যাওয়ার পরে একবার গেছিলাম
আচ্ছা ওই ঘটনা সামনে দিকে গিয়ে শুনবো হ্যাঁ আপনি যেটা বলছিলেন
তখন ওই আসলাম সিনেমা আসার পরে উনি বললো গেত যে মানুষ মরতে হবে ঠিক আছে মানুষ মারবো ২৫,০০০ দিতে হবে কারণ আপু জানো ১০,০০০ টাকা ঠিক আছে ১০,০০০ দেন ১০,০০০ দিচ্ছে আসতে একটা মার্ডার করলাম উনি এক দোকানদার কাছে টাকা চাইল মুক্ত বাংলা একটা ম্যানেজারের কাছে
কিভাবে কি
করলেন ৩৭ দিয়েছিলাম ৩৭ রাতে দিবেন সাদা দেবে না
বাইক করলেন গিয়ে কি কিভাবে কি করলেন
টাকা দিয়ে ভাই কইছে না আগে তো ভাই ফোন দিত আগে ভাই ফোন দিত ভাই ফোন দিয়ে আগে টাকা দিয়ে ভাই ফোন দিয়ে ভাই আচ্ছা দেবানি আমরা গেছি আমি গেছি তারপরে যে টাকা রাখতো টাকা রাখে না মানুষজন দিয়ে ফিট করে রাখছে আমার তো মানুষজন তো আমার সাথে দেবে না আর আমি ছিলাম লোকের পলাশ আমার দেখি গেল সবাই ঠান্ডা যত বড় গুন্ডক যত ঠান্ডা গুন্ডক জানে যে ওই একলাই ওই মিরপুরে আপনার এক নামে সবাই চেনে এখনো বন্ধু আল্লাহ চেনে আমি একটা সিজি তা সিজি হওয়ার পরে আমি একটা হানতে গেলে না দোতারে মেরে দিতাম
আপনি গিয়ে কি বললেন
ভাই ভাই তো ফোন দিয়ে কইছে না হ্যাঁ কইছে আমার টাকা দেন কয় ভাই কইছে তো হবে না এটাই হবে না ধরারে যে ধরতে গেছে ৫,০০০ টাকা দার অঞ্চল তারে ছুট করছে ছুটতে মেরে মেরে দিয়েছে কারণ আমি ধরা খেয়ে মরবো নিচ্ছি আমি জলখা যাবো তার মেরে দিনে আমি মেরে ছুঁছে লেছি ভাই মেরে লেছে একটা ফোন দিয়ে কইছে ভাই মেরে লেছি কথা সিরিং দেখা সিরিং দিয়ে লেছি আমি সামলাবো আচ্ছা হ্যাঁ যদি কোনো সময় সব করে হ্যাঁ সামলাইছে ওটা আরে সামলাইছে টাকা পালাম না এরপরে গেলাম আগুন সাদা সাল লিখে সে ওইভাবে মেরে আনলাম অর্ডারও সাদা দিয়েছে তাও মেরে লিখে আমি
কিভাবে
টাকা দিয়েছেন আপনি টাকা দেওয়ার পরে এখন আপনি আবার ওই মানুষজন সেট করছেন আমার ধরার লিয়ে যায় পুলিশ সেট করছেন আমার ধরার লিয়ে যায়
ঘটনাটা কি ছিল
ঘটনা একটা ঘর এই যে আমরা ৩ নম্বর যে মার্ডারটা করলাম ৩ নম্বর মার্ডারের সময় দেখতেছি যে ডিবি পুলিশ আপনার মার্কেটের উপরে খাড়াই না কবাডি মার্কেটের উপরে ডিবি পুলিশ আমার টাকা দিব এড্রেস পিছনে পুলিশ আমি তাও দেখতেছি দেখা অবস্থা আমি তো আমার সবই নলেজ আসতেছে সব পুলিশ খাড়া দিয়েছে আমি টাকা আনতে গেছি আমি যে গেছি টাকা আনছি এটা তো বুঝতে পারে নাই আমি টাকা দিয়ে যাবো আমার লোক আমার গোফ ছিল মানে নকল একটা দাড়ি ছিল মানে বিভিন্ন সময় আমার বিভিন্ন ধরনের ভাই আমার দিত মানে আমার কেউ চিনতে পারতো না
আচ্ছা
আমি যেমন ভাবে যেতাম যাতনার সামনে আসবো আপনাদের কিছু টাকা লিখে আসবো সাদা নিয়ে লিখে আসবো আমার যাতে চিনবেন এর আমার কোনো ইয়া নাই কিন্তু পরে ফ্ল্যাশ হইতো
ওকে
আমি যদি টাকা নিচ্ছি পরে ফ্ল্যাশ হবে আমি আমি আসছিলাম রেজাল্ট শুনুন তাই টাকা নিতে গেছি টাকা নেওয়ার পরে বলে আসতাম যে আমি জয়ুর পলাশ দেখ টাকা নিয়ে রওনা দেওয়ার সময় এই কথা বলতাম যদি আমার ওই সময় বাতাম তো তাহলে মেরে আনতাম আর আমার কথা ছিল আমি নামটা ফুটবো আমার নাম নেই পুরোপুরি ফুটে ফেলবো এটা আমার মানে আমি চাচ্ছিলাম যে ঢাকা সিটির ভিতরে আমার উপর যদি না থাকে এরকম আমার একটা নিয়ত ছিল যাও পরে ভাইয়া আমি ৩ নম্বরের সময় কবাডি মার্কেটের এক মার্কেট দোকানদারের টাকা চাইছে ভাই ৫,০০০০ টাকা চাইছে তো টাকা দেবে ৪,০০০০ আমি তো বাইরে দিবি ৫,০০০০ আমার দিবি ১,০০০০০ ৬,০০০০ দ্বিতীয় ভিতরে এখন কয় না ৪,০০০০ এর উপর দেবো না বাল্যকে কত ৪,০০০০ তো বাল্যকে কত ৪,০০০০ ৫,০০০০ দিবি আমার ১,০০০০০ দিবি না আমার কয় না দিবো না যেই কিছু দেবো না ভাই কোনো কথা নাই টাকা ৪,০০০০ ঘন্টা পরে সামাই দিয়ে ডাইরেক্ট ওর খবর শুট করছি এদের যে ডিবি পুলিশ পিছনে সাথে খাড়ি দিয়েছে আমি দেখতে গেলাম, দেওয়ার পরে ওরে মেরিয়ে দিয়ে জাহান মেরিয়ে এলেছি রাগের মাধ্যমে, কিন্তু পুলিশে খাড়ি দিলাম তাহলে জানি মারতাম না, দেখলাম পারতাম না, কিন্তু ওই রাগের কথা তো মেরিয়ে এলেছি। আমার ভাই সবসময় রাগ ছিল অন্যরকমের, আমার এখনো রাগটা অন্যরকমের, আমার রাগ উঠলে আমার কথা কাছে চলে যায়। তো ভাইয়া ওই টাকাটা লইয়া আইসি আসার পরে দেখলাম না পুলিশে ধরা খেয়ে যাবো, পাশে এক কর্মচারী দোকানের কর্মচারীর বগলে তোলে নিয়া কবল মানে এই যে টিভিতে যাবে দেখেন না অনুষ্ঠানে যাবে ঠিকই অনুষ্ঠান করে এইভাবে আমি অনুষ্ঠান মতো করে কবলে ঠেকাই নিয়ে পুলিশের মাধ্যমে চলেছি। আই ওটা যাবো না খেললাম খাওয়ার পাঁচটা মারাদন করলাম, এইভাবে পাঁচটা মারাদন
কি করলেন যেটা ধরে নিয়ে আসছেন
ওটা নিয়ে ওটা আপনার যে বর্তমান স্টার্টিং যেটা বেরিয়ে বা সুইচ গেট আছে ধরো তোমার সিনেন যে পার্ক করছে তো পার্কের যে সুইচ গেট আছে সুইচ গেটের থেকে আমি রেলাই যে আরে চুই ছিলাম।
তো আপনি এভাবে স্কট করে কাউকে নিয়ে যাচ্ছেন, পুলিশ আপনাকে ছেড়ে দিবে?
পুলিশ তার মিছিল আমার পুলিশ সাথে করতে পুলিশ আমার কোথাও
আপনি কিসে ছিলেন? আপনি গেলেন কি
ফেরা বেরিয়ে যেতাম ফেরা বেরিয়ে মানে থাকতো আমার তো আগে গাড়ির নাম্বার আছে, নাম্বার তো নেই আমার গাড়ির নাম্বার থাকতো না আমার আমার যদি আপনি এখান থেকে ধরেন ওই আপনার ওই গলির মাথা নামাই দেন না বা দোকানের মাথা নামাই দেবেন আমার, এখন আমি নামাই দেওয়ার পর আপনি আমার একটু করে দিতে পারবেন না আপনার রুমে তো আমি বাড়াবো তারপর আপনার কোন মিনিট কোন মিনিট উঠে না আমি এখন এখন বুঝতেছি এটা আমি যদি নিজের খুঁজে পালাবো আমি আমার খুঁজে পাবেন না আপনার স্টুডিও তো আমার খুঁজে পাবেন না।
আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলুন তারপর
পরে ওইটা রেনুয়ে মেরে লালাম মেরে নেওয়ার পরে আমি বাইরে করলাম ভাই এখন 10,000 টাকা মারা করবো না আমি এখন 10,000 টাকা মারা করবো না কিন্তু আসলে যে কাজগুলো যার যে করাতো সে হলো এই ঢাকা সিটির ভিতরে একবার ট্রেন ফিরি ওলা ফোন দেয় ওই মায়ের মেরিয়ালে যে ফোন দিয়ে গেছি ভাই রহমানের ফোন দিয়ে বললো বলতো ভাই আমি তো মানুষের মেরিয়ালে দুটো মাঠ আজকে আজকে দুটো মাঠা করলাম তো দুটো যা মারা করি ভাই এখন আমার দেখা যায় আমার বিপদ প্রতি মুহূর্তে মধ্যে আসতেছে আমি মানে আমি কোনো গেলে মানুষ মারা লাগে আমার আর 10,000 টাকা লেগে দুটো দিনে মারা করতে হবে তা পারবো না এখন আপনার যে 5 লাখ আমি এনে দিই আমার 2.5 লাখ দিতেই হবে আর তা না আমি কাম করবো না এখন কাছে কি তোর আত্মজ্বালাই গেছে না তুই কত রে মার্ডার করছিস কত কি করছিস এর সব তো আমাদের রেকর্ড আছে আর রেকর্ড থাকলে কি হয়েছে দরকার আপনার মেডার আমি
তখন পর্যন্ত কতগুলো মার্ডার হয়েছে আপনার
তখন আমার যেমন 5টা মার্ডার হয়ে গেছে অলরেডি
5টা মার্ডার করে ফেলেছি
5টা মার্ডার করে ফেলেছি একদিনই করছে 3টে ওই যেদিন 3টে মার্ডার করলাম ওই দিনকে আমি যে করলাম ভাই আমি আর পারবো না কারণ আমার 3টে মার্ডার একদিন করা লাগলো 3টে মার্ডার যদি আমি একদিন করি 10,000 টাকার বিনিময়ে তো আমার পক্ষে সম্ভব না একটা মানুষের কি 3,333টা মার্ডারের মূল্য এটা মানুষের জীবন মূল্য আমি এটা কেমন হিসাব করে বললাম তাহলে তখন গেল যে তাহলে যদি না করিস তোর তোর কি আছে না সব তোমার রেকর্ডিং করা আছে তাহলে তোর আমি তোর দাঁড়িয়ে দেবো পুলিশে আজ আপনার পুলিশে যাবো আপনার বেরিয়ে এলাম অফিসকে আপনি উল্টো লাগে তো আপনার বেরিয়ে এলাম অফিসকে হয়তো তোর সাহসকে আমি সাহস কি দিচ্ছেন এই কথাটা আমার অস্ত্র নাই কাছে অস্ত্র ফেলাই দিয়েছিলাম তো পরে অস্ত্র দিলে টয় নিয়ে শুলে কথাটা তো অস্ত্র নাই তা আমার কাছে একটা পাতি খুর মানে আর্মি যে খুর আছে না ওরকম বাইক কেটে মানে ফেরার পোজ দিলেই ওরা দাগ থাকে না মানে ওরা মানে বুঝাবার মতো কোনো সেলাই ধরে না তো আমি আর্মি খুর দিয়া ওই এমপির পোল আবার গেছে ঠেয়াতি এমপির পোলারে মেরে দিব এমপির পোলারে মেরে দিয়েছে একবারে পেটের বুড়ো বুড়ো মারা গেছে পেটের বুড়ো মারা গেছে মারা যাওয়ার পরে আপনার আমি ওইতে পালালাম পালানোর পরে আমার একটা বন্ধু ছিল মানে ও আবার আর এক এমপিরই কাজ করতো নাম ছিল ম্যাগজিন মোন্না তো ওই ম্যাগজিন মোন্না আমার জনে পালাইছে খবর পাইছে খবর পড়া হতো আমার সাথে একটু যোগাযোগ ছিল কারণ ও দেখতাম মাঝে মধ্যে আর কিছু লাগলে আমরা সহযোগিতা করতাম আমি ওরা সহযোগিতা করতাম ওর কিছু লাগলে আমি সহযোগিতা মানে দুজনকে পাঠিয়েছিল একই ছিল আমরা তো পাঠিয়ে দিই আমরা তো ভাই কিলার আমরা তো টাকার বিনিময়ে যাই কিছু করে টাকার বিনিময়ে করছে আমরা তো পাঠিয়ে দিই আচ্ছা নিজে আপনার ওই পার্টি কথা চলে গেল
ম্যাগজিন মোন্না
ম্যাগজিন মোন্না ম্যাগজিন মোন্না নিয়ে গেল আমার ওই নেতার দ্বারে এই দুই কথার কথা মোন্না কথা দোস্ত তুই সুপ আই না সুপ কিসির কিসের সুপ উনি আমার উল্টো হলো কাছে খোলাস তো দেখলাম তোর তো নাম শুনছি কিন্তু তোর দেহি নাই শুনতি তোর মুর কথাগুলো শুনলাম তো চেতাইলাম ঠিক আছে ভালো হয়েছে এখন থাকমুক খামুকে তাই কন ওই যা আমার ওই জায়গা জায়গা আমার একটা বাড়ি আছে সে বাড়ির ভিতরে যেতে গেল গেলাম যাওয়ার পরে জায়গা আপনার ইয়াবা 120 ইয়াবা ধরলাম আমার তখন ভাই ইয়াবার লাগতো পরে প্রতিদিন 50-60 কেজি ইয়াবা ট্যাবলেট লাগতো
প্রথম ইয়াবা ধরলেন
হ্যাঁ ওনার জায়গায় আমি ইয়াবা ধরলাম
কিভাবে খাওয়া শেখালো কে শেখালো
খাওয়া হলো আমার বন্ধু ম্যাগজিন মোন্না
ম্যাগজিন মোন্না ম্যাগজিন মোন্না কোন এলাকায় ছিল কোন
এলাকায় ওই ছিল আপনার পল্লবী এলাকায়
ওকে
আসলে পল্লবীতে
মিরপুরের অনেকেই হয়তো আজকের এই এপিসোডটা শুনছেন সো আপনারা হয়তো কিছুটা হলো ওর ব্যাপারটা জানেন, রিলেট করতে পারবেন। যাই হোক বলুন, তারপর
আপনার ম্যাগজিন মোন্না আমার নিয়ে গেল, আর ম্যাগজিন মোন্না কলম আসলে ফ্ল্যাশ হয় নাই, আমি যত ফ্ল্যাশ ম্যাগজিন মোন্না তত
ফ্ল্যাশ হয়নি
না। ম্যাগজিন মোন্না আপনার আগে ছিল, যখন আগে বরিশালের বাড়ি ছিল, বরিশাল বাড়ি ছিল, ওর মাও সন্ত্রাস ছিল, ওর মাই ওর এই রাস্তা আনছিল, ওর বসে গেছে ম্যাগজিন মোন্নার ইতিহাসটাই ভালো ভাই বলবো না। তা ম্যাগজিন মোন্না আপনার আমার নিয়ে বা খাওয়া শিয়ালো শিয়ানির পর দোস্ত শান্তি আছে এনা আছে তেন আছে বহুত কিছু বলে আমি খাই, কারণ আমার জীবন তো শেষ ভাই, তাই খাইলাম খাইলে আপনার ম্যাগজিন মোন্না আমার লাস্টে এখন কাম কাজ কাম এমপি দেয় ওনারে আমার দেয় ম্যাগজিন মোন্না, তা টাকা দেয় না ওই দোস্ত আয় খাইয়ে এই বসে ওটা মাল খাতি খাতি ভাই আমি শেষ। ওই তো মদ আনছে আমার বাইরে বাড়ানোর কোন ক্ষমতা নাই, আমার উপরে থাকতেই হবে, ঠিক আছে উপরে আমি কাম করি। তা কাম করে করে ইতিমধ্যে জানি কেমন ওই নেতা খবর পাইছে, ওই যে এমপির পোলারে মেরে দিয়েছি পোলা তো মেডিকেলে, কেমন জানি খবর পাইছে আমি ম্যাগজিন মোনার বন্ধু ম্যাগজিন মোনার লাগে আছি, এর আবার ম্যাগজিন মোনার ডেকে এনেছে নিয়ে যা 3 লাখ টাকা ঘোষণা করছে আমার মেডিয়ালে দিব, আমার মেডিয়ালে 3 লাখ টাকা পাইবো।
এটা ম্যাগজিন মোনাকে দেওয়া হয়েছে,
ম্যাগজিন মোনার এটার সুপারি দেওয়া হলো, ম্যাগজিন মোনার যখন সুপারি দেওয়া হলো আমার মেডিয়ালে 3 লাখ টাকা পাইবো। তা ম্যাগজিন মোনা করলো কি ঠিকই আমার কলো দোস্ত একটা কাম আছে মক্কা তুমি কামড়াতে করে হোক এটা নেতার কাজ নার কাজ আমার, আমি যদি যাই কি কাজে গেছি ওই কাজে যে গলিতে ঢোকার কথা বলছে ওই গলিতে আমার মোনা ধরে নিয়ে গেছে গলিতে ধরে নিয়ে ওই যে জায়গা আমি একটা মানুষের একদিন তিন দিন মার্ডার করলাম বেড়িবাত স্টেশন করে ওই জায়গা নিয়ে
বেড়িবাত কোথায় এটা
মিরপুর 1 নম্বর বেড়িবাত তোরা নদীর বেড়িবাত আব্দুলপুর
রাইট বেড়িবাত চিনতে পেরেছেন ওখানে আপনারা নিয়ে গিয়ে কাজটা করতেন
জি
ওই যে আকাশবন ছিল আগে
পুরাটাই
আপনার হচ্ছে হলো চরের মতো ছিল বালুচর
বুটানিক্যাল গার্ডেনটা না বুটানিক্যাল গার্ডেনের পিছন সাইডটা স্টার হাউজিং এর পরে আপনার একটা সুইচ গেট উঠছে না সুইচ গেট এখন বর্তমান বিকালবেলা দেখা যায় মাছ দিতেছে অনেক তাজা মাছ বিক্রি করে
রাস্তার পাশে ধরে মাছ
ওই সুইচ গেটে তখন অনেক লোকজন চলাফেরা কত মতো রাত্রে মানে আসলে তখন
পরে এখন তো তেমন একটা চলাফেরা করে না
না এখন রাত্রে 10টা 11টা 12টা মধ্যে চলাফেরা করে
তখন আরো লোকজন ছিল
আসলে তার পরে কোনো লোকজন এই পরিস্থিতি ছিল আর তখন তো আমাদের রাজত্ব
জায়গা
আমার মন নয় যা ধরে নেই ধরে নিয়ে আমার 8টা মাস এইভাবে
আমি
বলছি দোস্ত দেখার মানুষ কয় দোস্ত আমি 5 লাখ 3 লাখ টাকা বেশি করে নাই গেলাম ঠিক আছে দোস্ত দেখার মানে লাগে 3 লাখ টাকা বিনিময় আর আমি তো তোর কত লাখ টাকা খামারি দিচ্ছি এখন ঠিক আছে ও দোস্ত এটা তো জানে না এককালীন 3 লাখ টাকা বেশি করে দোস্ত না আর যদি আমার আল্লাহ তালা নিয়ে যাও তো নিয়ে যাবে এগুলো কেউ খেতে পারবো আমার তারপর তুই যে হাসিস কে দোস্ত আমি হাসলো দোস্ত তুই মানে হাসি টাকা যদি আত্মা বানতেছে আমার কথা মাইরে যদি কেউ ফেলে আমার আত্মা সামনে বানবে না বানবে নিজে এই জন্য আমি হাসি টাকা করতে ফেলবে আমার এই ছেলে রক্ষা করলো কিন্তু রক্ষার তিনি কাছে চামড়া কারণ সব তো নেশা খাওয়া ওরা নেশা খাওয়া সবাই আমিও নেশা খাওয়া আমার ভাই রক্ষা করলো রক্ষার তিনি চামড়া কাটছে চামড়া কাটলে তার মানুষের কোন ক্ষতি হয় না আমার লাশ ওকে বিচরে খাইবো না আর কিছু না আমি পানির তলে পড়ে মরি আমার লাশটা করলাম ভাই সত্য ভাই আর ওকে কাজটাই নেতার কাজ মাইরে লাগাই ওই পাথরের সুনের ভিতরে নিয়ে ডুবে তার ডিম সব শেষ গড়ে গড়ে শেষ খালিটা নিয়ে ফেলে দিয়ে পড়ে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরব যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক তারা আমাদেরকে ফোন করবেন ফোন নাম্বারটি হচ্ছে 09613 8892 ফোন করার পরে আপনি দুই চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, 200তম পর্ব থেকে শুরু হয়েছে JBSB আনসেন্সর্ড, যেটি প্রচারিত হবে প্রতি মাসের শেষ সপ্তাহে। আমরা 200তম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম শুভ হিজড়া, যে এসে কনফেস করেছিল তার হিজড়া জীবনের গল্প নিয়ে। এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় এপিসোডটি করব, যেখানে উঠে আসবে শুভ হিজড়া যা বলেছিল সেই ঘটনাগুলোর সত্য প্রমাণ। এখানে এসে আরো একজন হিজড়া যিনি কনফেস করবেন, ভয়াবহ রকমের কনফেস, যিনি তার শরীরের অঙ্গ কেটে ফেলে এই কমিউনিটিতে যোগ দিয়েছেন। তার অপেক্ষায় থাকুন, এই মাসের শেষ সপ্তাহে এই এপিসোডটি প্রচার হতে যাচ্ছে। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় হচ্ছে রাত 12টা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 তে। হ্যাঁ পলাশ, যেখানটায় আমরা ছিলাম, তারপরে
ভাইয়া আমার একজন মনে দাবি করতেছে, তা আমি সিন্ধু পানি তুলে চলে যাই, পানি তুলে তো মরি, তাহলে আল্লাহ আমার বাসা রাখছে। সিন্ধু করে এই ধরে আমার রক্ষাটা পরে মুন্না গেছে আপনার, এই বড় সামুরাই কয় গরু ধান কোরবানি দিয়ে সময় গরু জবাই করে না, বড় চাকু দিয়ে ওই চাকু বেড়েছে আমার জবাই দিব। পরে ভাইয়া আমার ধর্মাই সামুরাই বেড়াতে গেছে, তা আমি চিন্তা করলাম এই জবাই লাভ দেবো, আমার তো মরণ বসে ওই জবাই দিব, নাহলে আমার পানি তোর মরতে দিব। তারপর আমি গড় দিয়েছি, পানি তোর পড়ে গেছি, পড়া পরে আমি হাত খুলে লাগি, তার দিয়ে খুলে পানির ভিতরে ভাই সে উঠে পাউডার খুলছি, পাউডার খুলে কচুরি ছিলেন নদীর প্রতিদের ময়লার মতো ওই কচুরির ভিতরে আমি নাকটা জায়গায় দিয়া বলেছি, আমি পানি সাঁতারতে পারতেছি না।
তোমরা কেউ আপনাকে
গুলি তো করতেছে পানির ভিতরে, গুলি করছে পানির ভিতরে, 8-10 গুলি করছে। আমি পানির ভিতরে যাবো আমার খুঁজে পাবেন, আর ভিতরে তো স্রোত না, স্রোতের ভিতরে আপনার বিজয় যদি ঢুকে গেছি তুমি, আর ওরা তো বুঝতে না আমি কোন দিকে গেছি, আর অক্ষত হলে পানির জন্য গুলি করছে তুমি মারাই গেছে আর খুঁজবি।
আচ্ছা আচ্ছা,
আমি যখন পড়ে গেছি ওই মতো গুলি করছে, তাহলে আমার গুলিতে একটা গায়ে লাগে নাই। আমি সাবার জামগড়া যাই 6 মাস থাকলাম, ওদিকে
কোথায় থাকলেন?
6 মাস জামগড়া।
কোথায় থাকলেন, কার বাড়িতে?
ওই জায়গায় থাকলাম, আমার এক বন্ধু ছিল, মানে মিরপুর থেকে এক বন্ধু, খারাপ লাইনে পালন নিয়ে চলে গেল, পালন লাইনে যাওয়ার পর ওদের থাকলাম। আর আমি সকলে করলাম, ঠিক আছে তাহলে তুমি মোনারে মেজা লাগবি, তুই সুস্থ সুস্থর পর তোর সবকিছু ব্যবস্থা দেবো, তুমি মোনারে মেজা লাগবে, আর ঠিক আছে মোনার মারব। এইপরে আবার আমি 6 মাস পর আবার আসলাম, আসার পরে জাবরু পলাশ নাই, এখন জাবরু পলাশ তুমি রেখেছি, সবাই জানি জাবরু পলাশ মেরে গেছে, সবাই জানিয়ে গেছে যে জাবরু পলাশ মারা গেছে। কারণ 6 মাস ধরে আমার মতো ক্লিয়ার যদি কোনো খবর না থাকে কি হয়েছে, পলাশ মারা গেছে,
মানে খবর নাই মানে হচ্ছে ডেট,
ডেট আমি।
আচ্ছা,
তো ডেটের ঘটনার পরে এখন জাবরু পলাশ নাই। ইতিমধ্যে আমি যখন আবার ওই নেতার ধরে গেলাম, আমার ওই দিনটা নাম পড়ালাম রক্কাটা পলাশ।
কিভাবে হলো সেটা?
সেটা হলো কিভাবে, আমার এখন রক্কাটা,
আচ্ছা
এখন রক্কাটা একটু টাইনি টাইনি হাঁটি, আমরা আমার টিচার টানছিল, মানে এখন তো ভাই দেখা দেখতে ছোট ছোট দেখ দেওয়া যায়।
আমরা একটা ভিডিও ক্লিপ দিব প্রিয় শ্রোতা ফেসবুক পেজে, আপনারা চাইলে চলে আসতে পারেন ওকে দেখার জন্য। আমার পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, এখানে ওনার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেয়া আছে এবং মূলত এটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেয়া, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে বলুন, তারপর
পরে ভাইয়া আপনার ওই নাতা দাদা আবার উঠলাম, বন্ধু মুন্না দাদা নিজের জায়গায় উঠে তারা কলাম ভাই যে এই ঘটনা এই দিয়া আমার কলাম মুন্না এইভাবে খেয়ালে ছিল সবকিছু করার পরে মন্নারে করলো কি ভাই ভিতরে বলে দিল, কারণ ভাই তো আমার দিয়ে অনেক কিছু করছে, আর বাড়ির কথা হলো যখন তুই ওখানে আসলি মন্না তোর আমাদের নিয়ে আসলো, আবার তোরে মন্না খাইবো কেটে কাটলি যা। পরে মন্নারে মেজেন মন্নারে ভিতরে জেলখানা দিল, বুঝিয়া
জেলখানার ভিতরে দিয়ে,
হ্যাঁ ভাই ভাই দিয়ে দিল। আবার ভাই যদি আপনার ভাই ক্লিয়ার থাকলেও কি গেছে, তার ভিতরে সততা সবার নীতি আস্থার ভিতরে আছে, সে মানুষ মারার কোনো কাজ করাতো না, সে মানুষ মারার কোনো কাজ সে কাজ করাতে নেই, যে আপনার বিভিন্ন ধরনের নেশা, যেমন পল্লবীতি কলম নেশার অভাব নাই, হিরণ থেকে শুরু হতে গাঁজা থেকে শুরু সব নেশায় আছে, তা উনি ওই নেশা বড় বড় চালানগুলো আনাতো আমাকে দিয়ে, সেটা থেকে বার্মা থেকে আমি বার্মা গেছি আনার জন্য, তা উনি মুন্নার ভিতরে জেলখানার ভিতরে দিল, বইরে মুন্নার জেলখানার ভিতরে বইরে দেওয়ার পরে আপনার মুন্না জেলখানাতে যাবি নিয়ে আসতো, নেতারা জামিন জানলো
ততদিনে জানছে যে আপনি বেঁচে আছেন,
হ্যাঁ জানে, সবাই এলাকায় জানিয়েছে আমি রক্কাটা পলাশ।
আচ্ছা,
এখন জামিন পলাশ নাই, এখন সবাই এক নামেছে না আমি রক্কাটা পলাশ। এই রক্কাটা পলাশের থেকে আমি তখন ভাই ওই সব কাজকাম করায় ভাই টাকাও দেন না ঠিক মতো, আমার তখন টাকার দরকার, টাকা পয়সা দেন না, আমি ভাই বললাম ভাই টাকা পয়সা দেন না আমি ভাই কাছে কাজকাম করবো না, কারণ আমার তখন বুধ ভবিষ্যৎ আছে, কারণ আমি এখন সিদ্ধান্ত করতে আমার বিয়ে সাথে করতে হইব, আমি যখন টাকা ছেড়ে আসছি টাকা ছেড়ে খেয়ে যাবো বাড়ি করে আমার দরকার আছে, আমার চলাফেরা ভালো মন্দ রাখবো, ভালো মন্দ খাইতে মনে চায়, ভালো মন্দ জায়গায় যাইতে মনে চায়, এখন আমার টাকা পয়সা লাগবো, টাকা পয়সা কি তোর তো টাকা পয়সার কোনো কথা তোর হয়েছিল না, তুই থাকবি খাবি তো যা লাগে তাই দেবো টাকা তোর দেবো না, এরকম কথা হয়েছিল, আমি সেই মতো আপনার মন না ছিল, আমার আপনার মন না নাই, আপনার মন আরে কইছি মন নাই নিয়ে যান আমি কারে কবো, তুই আমার আমি তোকে কবো তুই সেই তোর যা লাগবে তাই নিয়ে আসবি, আমি না আমি পারবো না, আমি আপনাদের বিক্রেতে যাবো খেয়াল, আপনি আমার টাকা দেবেন টাকার বিনিময়ে যা করার করবো, কয় না তা হবে না, আমি তা নাহলে আপনার কাজ আমি করবো না, কারণ কাজ করবি না মানে এই কাজ করবো না মানে কয় আবার আমার ভাই জেলখানা ভরে দিল,
কিসের মামলাতে ভরে দিল,
ভরে দিল আমার উনি আপনার 50,000 পিজি অ্যাপার্টমেন্ট জন্য ভরে দিল মিরপুর, মিরপুর জোন আলটিমেট, আল্লাহ বিচার করেছে এটার, এটার বিচার আল্লাহ জাহিদ সাহেব জেলখানায় উনি আর আমি এক লোকের জেলখানায় ছিলাম, যাক জেলখানায় গেলাম, জেলখানায় তারপর আমার যে বড় ভাইবের ছিল অনেক যারা ওরা আমার অনেক হেল্প করছে জেলখানার ভিতরে বসে, জেলখানাতে আসলাম বাড়াইয়া, বাড়া আসার পরে ভাইয়া চিন্তা করলাম যে তাহলে আমি
দিন থাকলেন জেলে,
জেলে ছিলাম আমি তিন মাস
জেলে থাকলাম, আচ্ছা
আমার আর ভাই বেরাজ ছিল ওরা আমার ছাড়া আনলো, আনার পরে চিন্তা করলাম যে আমি আর কারোর সুবরীতে মার্ডারও করবো না, চুরিও করবো না, হাতি করবো, বোমাবাজিও করবো না, এখন বোমাবাজি যারা করবে তা করে আমি ধরাবো, দেখি রাখি করতে আর আসবো, আমি আর পুলিশের ইনফরমাগিরি করলাম, পুলিশের ইনফরমাগিরি করতাম ভালো ডদরি খারাপ ডদরি, যেমন নিশা আমি জানতাম যে নিশা কোন জাতে আসতেছে কে আনতেছে কিভাবে আনতেছে সবই আমি জানতাম, আমি সিডিংয়েতে ধরতাম বা আপনার যাত্রা বাড়িতে ধরাইতাম, বিভিন্ন জাতে আমি নিশা ধরাইতাম, নিশা ধরাতে ধরাতে আমি ফরমাগির হয়ে গেলাম, ফর্মা হয়ে গেলাম
পুলিশের ফর্মা, হ্যাঁ
পুলিশের,
পুলিশকে আপনাকে অফার করলো,
হ্যাঁ পুলিশ আমার অফার করছে, আমার আমি দারোগার কথা বলছিলাম, দারোগা আপনার নাম ছিল এবি সিদ্দিক, উনি বর্তমানে এই জায়গায় কোনো অফিসার আছে, উনি আপনার পিএম পাই আমার দিয়ে, উনি একদিনকে হাতিয়ে দিল 6টা, আমি ওনার একদিনকে হাতিয়ে 6টা ধরাই ছিলাম, উনি আমার যে পিএম পাইছে উনি মিরপুর মডেল থানায় থাকাকালীনে উনি 33 বছর ধরছে আমি ধরাই দিচ্ছি ওনারে, তা আমার উস্তাদ ছিল সালেমান, ফর্মা সালেমান এখনো আছে, উনি আমার বহুত ভালো রাস্তা আছে বা আমি আজকে যতটুকু যাই আসনি
আপনি ভাবে ধরিয়ে দিলেন,
হ্যাঁ ধরে দিতাম ভাইয়া ধরে দিতাম, আমার টাকা দিত
পুলিশ, টাকা দিত আপনি,
হ্যাঁ পুলিশ টাকা দিত, একটা হাতে ধরে 5,000 টাকা দিত বা ধরেন একটা আসামি দত্ত ধরার পরে রিমান্ডে নিত ওদের টাকা খাইত, সে আমার ভাগ দিত 3 ভাগের 1 ভাগ দিত
পুলিশের, লাভ
পুলিশের লাগবে, ধরেন আমার আমি যদি একটা আসামি ধরাতাম আসামির কাছে টাকা খাইত না পুলিশে,
ও ওকে ওকে,
পুলিশ টাকা খাইত 10 টাকা খাইলে আমার 3 টাকা দিত,
আচ্ছা তারপর
এইভাবে আমি চলা শুরু করলাম, প্রায় আপনার 3-4 মাস পরে আমার আমি যখন পুলিশ আমার বলো একটা অস্ত্র দাও, আর একদার অবস্থা আমি স্যার আমি পারবো না, আমার অস্ত্র আমি পাবো অস্ত্র আমি মানে জন্ম দেবো অস্ত্র আমি পাবো পনেরো বছর পাওয়া যায় কষ্ট দিন আফাস তোর অস্ত্র মামলা দেবো, আজ আমার অস্ত্র মামলা দিন খেলি যায় তাহলে মনি দারগা মিরপুর থানা ছিল সুন্দরবনের আমার আমার অস্ত্রটা মামলা,
সুন্দরমণির মানে দেখতে সুন্দর ছিল,
হ্যাঁ ওনার সব জায়গায় কাগজ খুলে ওনার নাম ছিল সুন্দরমণির,
অদ্ভুত বিষয়, ওকে
তেমনি আমার দিয়ে দিল অস্ত্র মামলা, আমার একটা অস্ত্র মামলা দিল ভিতরে, তাই আমি অস্ত্র মামলা ভিতরে গেলাম, যাওয়ার পরে অহেন্দাবার আর এক বড় ভাই আপনার সাভারের এমপি উনি আমার অফার করলো, লোক দেয় অফার করালো তো তোর আমি ছাড়াই নেবো কাজ আমার তুই করবি আমি কাজ করবো, কিন্তু আমার তোর কাজ তো কারোর করবো না, আমি আর সুবরিতে আমি আর কাজ করবো না, আমি পারলে এখন কাজ করার কথা ধরাই দেবো তোকে, আমার তো তোর টাকা পয়সা দিচ্ছে না, আমার তো খারাপ মনে হয়েছে আমি তোকে কাজ আর করবো না, এখন আমি রাস্তা চিনি পুলিশের লাগে আমি কাজ করলে পুলিশ আমার টাকা দিচ্ছে পুলিশ আমার খাওয়াচ্ছে, আমি 5 জন তাদের সম্মান পাচ্ছি, ভালো মন্দ 5টা জিনিস দেখতেছি, ভালোভাবে হাঁটতেছি, ভালোভাবে চলতেছি, হয়তো তোমাকে তোরা খারাপ আর আমার রাস্তায় ফেলে মেরে এলে বুঝতো, আমি তো সেই রাস্তা ছাড়তো না, আমি 2 নম্বর থানা ছাড়তে 2 তলায় যে ঘুমে থাকতাম পুলিশের লোকের থানা তো মেরে দেবে ভাই মেরে যা, থানাতে তো মাত্র এসেছিল আমার মাথায় বিলে এইভাবে থাকতাম খাতাম, তো সুন্দরমণি আমাদের মাসের মামলা দিল ভাই ওই এমপি ছাড়া আনলো, আনার পরে এমপি গাড়িতে নিয়ে গেল হায়দারে আর বাসায় নিয়ে গেল, খাওয়াইল রাত্রেবেলা আমি ওদের ফলে চলে আসলাম, আইসে ওসি সবের লোক কথা বললাম স্যার দেখেন আমি তো আসলে অস্ত্র মস্ত্র এইসব নাই, এখন আর আমার স্যার মনে স্যার তো ভুল করে মামলাটা দিচ্ছেন স্যার, যেমনি ধরো আমার মামলাটা শেষ করে দেবো স্যার, স্যার আমি স্যার আমি মরে দেবো, পরে একবার ওসি সাহেবের সামনে ওসি এই জন্য আপনার টেবিলের উপরে কথা হচ্ছে এভাবে ওসি সাহেবের সামনে এক বছর বিষ কিনে নিয়ে গেছিলাম, বিষ কিনে ধরো তো আমার মামলা যেন শেষ না করে দেয় আমি বিষ খেয়ে আমার যা মরবো আপনি মামলা খেয়ে গেলেন, পরে ওসি সাহেব কি কয় সেটা পাগলের মতো, আমি স্যার হ্যাঁ আমি বিষ খেয়ে মরবো সেই কথা করতে যে ওসি সব ঠিক আছে আমি মনীষ রাখছি, মনীষ হওয়ার পরে মনীষ সব জানি লিখিত ভাবে যে বিভাগ আমার মামলা শেষ করে দিচ্ছে, পরে আমি কি করবো এর ভিতরে আপনার শাহালি থানা একটা নাম হইলো, শাহালি থানা ওই শাহালি থানায় কাজ কাম করতেছি, শাহালি থানায় কাজ করি দারোগা জাকির সাহা ছিল মনীষ সব ছিল তোমার মোটা মনীষ এর নাম আছে দারোগা অনেক অনেক নাম, তাইভাবে হ্যাঁ তো এগুলো কাজ কাম করি, তবে আমি আমি পুলিশ জগতে একটা লোকটি ভালোবাসি সেটা হলো আপনার সাবিনের সোয়েটার মালিক সাহেব, বরিশাল পটুখালী বাড়ি খুব ভালোটা মানুষ। তা উনি এখন ওনার লগে আমার যোগাযোগ, উনি ছোট ভাই হিসেবে আমার জানে মালিকের সাথে কাজ কাম করতাম, বরিশালের সাথে সবাই আমার কম বেশ মামলা দিচ্ছে, সবাই কম বেশ আমার ধরে মামলা দিত। কাজ যদি না দিতাম না, ধরেন আমি একটা আসামি চাইছে আজকে টাকা লাগবে পলাশ 20,000 টাকা কাম করতে, স্যার 20,000 টাকা কাম আমি কই পাবো না পাইলে আজকে আগামী দুদিন পরে দেই না, আজকে দিতে না দিলেই সন্ধ্যা 8টা মধ্যে ডিউটি 7টার মধ্যে না দিতেছি ডাক্তার ভাই দিকে আইতে 200 টাকা নিয়ে যা আজকে চলে গিয়া হারা তুমি ফুললি বললি 200 টাকা নিয়ে যা, এই 200 টাকা নিতে লিখে ধরে দিতে দিত আমার আন্দাজে বাস ওই 6 দিন 7 দিন থেকে আসতাম। আসার পরে এইভাবে করতে করতে পড়ায় আমার ফর্মাগিরি জীবন 1.5 বছর কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে আপনার মিরপুরে এখনো অনেক মেয়েরা আছে খারাপ ব্যবসা করে, এর ভিতরে আমার ওই রাত্রেবেলা মেয়েদের সাথে ঘুরতাম ফুতাম, মে মাসের উপরে যাবো পলাশের মানে আপনার যখন আমি রক্ষাটা পলাশালাম এরপরে মে মাসের একটু টান মানে একটু জিনিসটা আছে, যার পরে যখন একটা মে মাসের উপরে লোড লস আমার আসলো। তারপরে আপনার সোনিয়া নামের একটা মেয়ে আমার বন্ধু হল, মেয়ে বন্ধু রাত্রেবেলা কাজকাম করতো, তা আমি পুলিশের ফর্মা ওদের আসায় কোনো কিছু করে কেউ কিছু করে না, আমি ওরা শিল্লা দিতাম মিরপুর 1 নম্বর ব্রিজে আমি শিল্লা দিতাম, মানে আমার একটা শিল্লা ছিল পুলিশের তরফ আমি শিল্লা পেতাম, তা আমি ওই কাজকাম করতাম বলে পুলিশ কেউ কিছু করতো না। ওই সোনিয়া আমার সাথে মনে আমি এক রাতে ধর 5-12 কাছে থাকতাম কিছু বলতো না, কারণ ও আমার টাকা কামাই করতেছে। এবার শুনতে পেয়েছি সোনিয়ার লোক আমার বন্ধুত্ব কিন্তু ওর সাথে আমার প্রেম বা সম্পর্ক এরকম কিছু না, বিয়ে করবো বাবা মার সাথে সংসার করবো এরকম কিছুই না, ওর শুধু একটা কথা বন্ধু যদি তোমার অন্য মেয়ে লাগে তো আমি দেবো, তুমি যা চাবা তুমি তাই ভাবা, আর যদি কথা আমার তুমি ইউজ করো তাহলে তুমি করতে পারো। তাহলে মনে চাইলে ওর সাথে আমি কথাটা কইতাম না, আমার সাথে নাই কিন্তু আমাদের প্রথম একদিনকে জাকির নাম করে দারোগা মানে কোন জানি একটা ডিসির একটা ইয়ে ছিল অর্ডার ছিল মেয়ে ধরার জন্য, তা জাকির দারোগা ধরলো সোনিয়া আর পারভিন নামে দুটো মেয়ে ধরলো। ধরার পরে আমি এটাই যাচ্ছি পাশ দিয়ে জাকির সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তো জাকির সাহেবের বললাম স্যার কি জরুরত আছেন কে কখন সালাম দিতে দিব, স্যার আমার বন্ধু আমার কাজ কাম যায় মাঝে মধ্যে ধরে নিয়ে ব্যাসটা কাজ কাম ওদের ছেলে ওরা খারাপ তো অনেক সময় এই ট্যাবলেট খায় গাঁজা খায় জিনিস খাই যায় ওরা দেয় মানে আসামি সব দেয় ধরে দাম দেয়, তা আমি বললাম স্যার ওরা কাজ কাম দেয় আমার তা ওরা ধরেন না ঠিক আছে চলে ছাড়িয়ে দিই 500 টাকা দিব, তা আমি স্যার ওরা 500 টাকা দিব করতে 500 টাকা আমি দিব আপনাদের ওরা দিতে পারবো না পরে ঠিক আছে ছেড়ে দিচ্ছে। তা আমি তো ওই যে পারবিন নাম করে বললাম এই পারবিন মেয়েটা সোনিয়া বলছে দোস্ত কি কয়েকটা আমার বান্ধবী ওরা সরাতে হবে দুজন নামাই দেন, তা দুজনে নামাই দিল পারবিন বলতেছে যে ভাই তাহলে আপনার নাম্বারটা দেন লাখ পড়ি আপনার ফোন ধরেন ঠিক আছে নেন, তবে আমার একটা নাম্বার নিল আমার নাম্বারটা নেওয়ার পরে আমার প্রায় 2-3 দিন পরে এই পারবিন আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমি আপনার সাথে দেখা করবো না ভাই আমি তো কাজে আছি তারপর দেখা করে দেখো না, তো তুমি কি বলবো বলো কথা ভাইয়া আমি আপনার ভালোবাসি ভালোবাসি, তা এর ভিতরে আমি পুলিশের সিভিল ডিফেন্স গাড়িতে বসা তা খনসবর আসাদ তা ওনার এই ফোনটা ধরেছি ভাই জানতে কি কয় তা আসাদ ভাই কাছে তোর এবার ভালোবাসে ভালোবাসে ভালো কথা দেন ফোন দেন আপনার ভালোবাসে তাই ঠিক আছে আপনি তোমার ভালোবাসে তাহলে আপনার ভালোবাসে মানে আমার মনে একটা দুষ্টমি শুরু হয়ে গেল, তাই দুষ্টমি করতে ভালোবাসলাম আমার ভালোবাসি কিন্তু আমার তো ভালোবাসা না আমার তো ভালোবাসা না আমার তো দুষ্টমি মুখের একটা খাসিল সেটা মিটাচ্ছি, তা মুখের খাসিল তুমি ও করতেছে এই সমস্ত সব কথাগুলো সব রেকর্ডিং করতেছে, তা ও আমার বলতেছে যে আপনি বিয়ে করবেন কবে আজকে আমি বলছি এই তো 2 মাস পরে 6 মাস পরে এইভাবে ডেট দিচ্ছি, তারপরে 1 বছর তো চলে গেল ডেটের পরে ও করলো কি আপনার এই যে রেকর্ডিং গুলো করছে হঠাৎ করে একদিনকে আমার ট্রেড করছে যে 1 সপ্তাহ যদি বিয়ে না করেন তাহলে আপনার কলম অবস্থা খারাপ হবে, আমি কি আবার ওকে আমার জীবনে জেলখানা যাবে আমার একটা হুমকি দিল যদি বিয়ে না করেন তাহলে আমার জীবন আমি দিয়ে দেবো আপনার আমি সারা জীবন পস্তাবো, তবে 1 সপ্তাহ ডেট তো হুমকি দেওয়ার পরে আমি না বিয়ে তো আমি করবোই না আমার তো বিয়ে করার ইচ্ছা নাই, তো এর মাঝখানে আমি একটা কথা আমি মানে টুই করে গেছি সেটা না বাদ দিয়ে গেছি সেটা না কইলে মানে আপনি করবেন আমি মাঝখানে একটা মেয়ের সাথে অবৈধভাবে সম্পর্ক একটা বাস্তব হয়েছিল মানে অবৈধকে আমি বিয়ে করছিলাম ঠিকই কিন্তু
ঘটনাটা কি ছিল
ঘটনাটা ছিল কি যে আমি বিবাহ করছিলাম গার্মেন্টস থেকে একটা মেয়ের বিবাহ করছিলাম বিবাহ করলাম কিন্তু করে ওই মেয়ের কোনো খোঁজ খবর নিয়েছিলাম শুধু এক রাতে,
এই বিয়েটা কেন করছিলেন
বিয়েটা করছিলাম ওই মেয়েটা ভালো লাগছিল
মেয়েটা রাজি ছিল
শুধু ক্ষমতা জোরে বিয়েটা আমি আসলে ওর কথা বলেছিলাম, কারণ আমার ছেলে আমার আব্বু কয়, আমি আমার আব্বু কয়টাকে এখনো যত রূপায় খরচ পাতি দিই বা ওই মোর কাছে আমি যাই না, কারণ ওই মেয়েটা আমার সাথে পড়ায় আরো প্রায় 20 বছরের বড়।
ওই মহিলা
জি
এই জন্য আপনি ফার্স্ট বিয়ে করছেন?
ফার্স্ট বিয়ে করছেন।
ঠিক আছে, বলেন তারপর।
তা আমি চিন্তা করলাম আমার যখন সন্তান আছে তাহলে আমি এই সন্তান নিয়ে থাকবো, আমি আর এই মেয়েতে বিয়ে করবো না, আর খারাপ মেয়ে আর বিয়ে করে কি করবো। তাই বউ আমি বিয়ে করছি, যেমন আমার এই দেবার টেহাটো দেয় মাঝে মধ্যে, মানে আমি এদিকে করি। তাই পারবিন আমার যখন হুমকি আমি দিল, আর ওই যে বোন নাম ফার্স্ট যে বউ ওর নামও পারবিন, তাই পারবিন যখন হুমকি দিল আমার, দেওয়ার পরে থেকে দেন না আমি বিয়ে না করলে হচ্ছে না। তো তখন অনেক বান্ধবী আমার বলতেছে পারবিন হন দোতলা ছাদে খাড়াইছে, যদি ওরা বিয়ে না করে নো তখন লাভ দিব। তো লাভ দেবে বলছে অনেক বান্ধবী নদী সোনিয়া শিল্পী, ওরা তিনজনে চারজন কথা দেখবো। তা আমার নদী ফোন দিয়ে বলছে স্যার যদি আজকে আমার বান্ধবী যদি মরে যায় তো তোর অবস্থা কি করে জানিস? আমি দেখলাম আসলে বিষয়ে তো সাক্ষী হয়েছে অনেক, যদি মারা যায় তাহলে আমি জ্বলে যাবো। ঠিক আছে আমি সন্ধ্যার সময় কাবিন করবো, তাই কথা বলার পরে ঠিক আছে এখন আমার কাছে টাকা আছে কিন্তু আমি টাকা দেখাচ্ছি না। তা আমি সঙ্গে বন্ধু দোস্ত তোমার তো বান্ধবী, তো তুমি যে ব্যবসা ইনকাম করলা দেখ আমি বিয়ে করবো, আমার টাকা পয়সা নাই, টাকা আমার পরে আছে, আমি বিয়ে করবো না বলে এই কথা বলতেছি, আমাদের টাকা নাই। টাকা যা লাগে আমি দেবো, তুমি আসো। আমি দোস্ত তোদের কাজে বসে যায় মাসির একটা মিষ্টি খাচ্ছে সেই টাকাটা আমার কাছে নাই, সব আমি দেবো। ঠিক আছে দোস্ত তাহলে আস। এখন টাইম দিলাম 5টায়, সেই 5টার সময় আসে দিলাম 6টা 6টা মানে সন্ধ্যা 8টা মধ্যে ঘুরলাম, রাত 8টা মধ্যে ঘুরে পরে যদি না পারি না পরে কাজে বসে যায় আমার কোড মিস করলাম, কোড মিস 50,000 টাকা কাবিন দিয়ে কোড মিস করলাম। আমার মুখে দাড়ি বড় বড়, তা ওই মেয়েটাও পড়ায় 1 সপ্তাহ 15 দিন না খেয়ে রয়েছে, 1 সপ্তাহ ও না খেয়ে আছে। আমি বিয়ে না করা বন্ধু হবে না, জীবনে রাখবে না, আমি যদি বিয়ে না করতে জীবন রাখবে না, ভালো কথা খারাপ মেয়ে। তা আমি তো বিয়ে করবো না আমার নিয়ে, কিন্তু ও যে আমার এতটুকু ভালোবাসা আমি বুঝতে পারিনি। বিয়ে করলাম, করার পরে আমি সংসার আর রুম নিলাম না, রুম না নিয়ে ওর কাছে আমি যাইও না খাইও না খাইও না, আমি আমার মতো কাজকাম করি আমার মতো খাই, ওর যদি 2,500 দিতে মনে হয় তাই দিই।
ওই ধরনের কাজ করেই যাচ্ছে,
ওই ধরনের কাজ করে যাচ্ছে।
আচ্ছা
বিয়ের পরে ধরনের কাজকাম করে যাচ্ছে, আমি ওরা বাধাও দিচ্ছিলাম, কারণ আমার তো সংসার করার ইচ্ছা না, যদি ইচ্ছা তো তরিনে আমি ওরা বাধা দিতাম। তাজা কোন সময় আমি শুক্রবার দিন জুম্মা নামাজ পড়তে গেছি, তা মহিলা মহাজন বলতেছে যে পলাশ ভাই আপনি বলে খারাপ মেয়ে বিয়ে করছেন শুনলাম, মনে হইলাকে ফর্মাগের সবাই আমার চিনে, আর আগে তো দূরের নাম আমার কামাই গেছি সবাই আমার চিনে এখন। তো সবাই একটা জিনিস কি আমার বলে যে পলাশ ভাই যে এই লাইনিতে ফিরে আবার এই লাইনে আসছে ভালো রাস্তা আসছে, তাই পলাশ ভাই অনেক ধন্যবাদ। তো সবাই আমার ভালোবাসে ভালো জানে ভালোবাসে, খারাপ মেয়ে বিয়ে করছি এখন এরা বা সবাই বলতেছে পলাশ ভাই অনেক খারাপ রাস্তা ছাড়তে এরা নেই, এখন পলাশ ভাই মেয়ের দেহ ব্যবসা করে দেন আসলে মোট টাকাও আমি খাই না আর পয়সাও খাই না, যাইও না।
মানে সবার ধারণা হয়েছে আপনি ওকে বিয়ে করেছেন ওকে দিয়ে ব্যবসা করে
ব্যবসা করা শুরু করছি আমি।
ওকে
তা ভাইয়া আমি হঠাৎ করে ওরা বললাম যে তুমি এসব করো না, কারণ আমি করবো আমি করবোই। তাই আপনার মহাজন আমার বললো যে ভাই আপনি যেটা আপনি খারাপ মেরে তো ভালো মানাতে পারেন, তাহলে আপনার আপনার জন্য ব্যস্ত দরজা সারা জীবনের জন্য খোলা, সারা জীবনের জন্য আপনার জন্য ব্যস্ত দরজা খোলা। ঠিক আছে তা আমি যাওয়ার ভালো মানার রাস্তা করতেছি, এই যে আমার মায়া মহাপাটটা এই ফুজুরি আমার জিনিসটা মায়া মহাপাটটা ঢুয়ে দিল। তাই আমি বললাম যে ভাই তোর আমি রুম নেবো, আমি যা কামাই করি আমি হোটেলে খাই 300 টাকা আমার খরচ হয় খাইতে গেলে 3 বেলা হোটেলে, আর যদি তোর নাম সংসার করে খাই আমার 300 টাকায় খাওয়ার তো দুজনের শেষ এবং রুম ভাড়াও আমার বাঁধবে না। ঠিক আছে না রুম রুম নিলাম, রুম নেওয়ার পর এই যে সোনিয়া আমার বন্ধু আর ওর হলো বান্ধবী, এই মেয়েদের ভিতরে একটা বিষয় আছে সেটা হলো কি আমাদের পুরুষের সাথে পুরুষের একটা জিনা হয় না, এই মেয়েদের সাথে একটা মেয়েদের ইয়া হয়, এটা জানেন কিনা জানি না, এটা আছে নারী প্রেম বলে। তো এই সোনিয়ার সাথে আর এর সাথে নারী প্রেম, সোনিয়া
এই বিষয়টাকে আপনি জানলেন?
আমি জানলাম কিভাবে যে ফার্স্টের রাইতে আমি যখন রুম নিলাম 1 তারিখে রাত্রে বেলা আমি আর ও এক রাত কাটাচ্ছি, তাই সোনিয়া বারবার আরো ফোন দিয়ে বলতেছে তোরে না পাইলে আমার জীবন আমি রাখবো না, তোরে না পাইলে আমার জীবন আমি রাখবো না।
সোনিয়া পারভিনকে বলতেছে?
হ্যাঁ পারভিনকে বলতেছে, তো তোরে যদি না পাই পারবেন তাহলে আমার জীবন আমি রাখবো না। কি কারণ কি পাবে না আমি কি করেছি? পরে আমি এক বিষয় শুনতে পারলাম, ও বলো দেখো আমাকে সাথে ছেড়ে মেয়ে যে আমি সোনিয়া আমার স্বামী আমি সোনিয়ার বউ, কি এরকম বিষয়?
এই বিষয়গুলো আপনি আগে জানতেন?
আগে জানতাম, কিন্তু আমার বলতেছে ওই রাতে বলতেছে এরকম বিষয়। তাহলে তুমি ও যদি তোমার মেয়ে হয়ে তোমার স্বামী হয়ে থাকে তাহলে তুমি আমার বিয়ে করলা কেন, আমার ক্ষতি তুমি আবার করলা কেন, কারণ কি? মানে এই বিষয় বলতে বলতে সোনিয়া সকালবেলা কেসি আছে সিজার, এই সিজার নিয়ে আমার বাসায় গেড়ে খাড়াইছে, বাসা গেড়ে খাড়াই বলতেছে যে বাড়ি মানে ম্যানেজার থাকে ম্যানেজার গেট পরে বলতেছে খোলেন গেট খোলছে, ওরা এই মেয়েরা খারাপ ব্যবসা করে আমি আর এই মেয়েরা খারাপ ব্যবসা করি, মানে আমার বউ আর ও খারাপ ব্যবসা করে, আমি হলো এই রাইতে বানায় আসছে আমার কাবিনী
সোনিয়া বলতে
আমার কাবিনী কাজ আছে আমি কাবিনী দেখেন দেয়নি কোর্ট কাবিনটা, আমার কোর্ট কাবিন হয়েছে আজকে ছয় মাস হয়েছে এই কোর্ট কাবিন দেখে যাক কোর্ট কাবিন এই বাড়ি আলার সময় গেল গা থানায় যাই করছে কিছু নিয়ে আমার নামে মামলা রেজিস্ট্রি করছে একটা
এই বন্ধু সে শত্রু হয়ে গেল
বন্ধু শত্রু
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ আমি মাত্র চার মিনিটের ছোট্ট একটা বিরতি নেব আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj আমি আবারও বলছি www.facebook.com/kebriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ ফিরে আসছি ঠিক চার মিনিট পর
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shobto Bolibo. Recharge yourself.
It's ABC Radio. On air 24/7. Tune in.
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার যুক্তরাজ্য ও সৌদি আরব সহ ২১টি দেশ তিনটি মহাদেশের ৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয় মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীটা তারা গড়বেই রয়্যাল টাইগার ড্রিঙ্ক রিচার্জ ইউর সেলফ
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ
চার মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 পলাশের জীবনের অপ্রিয় সত্য প্রিয় শ্রোতা আপনারা শুনছেন পলাশ আপনি যেখানটায় বলছিলেন তারপর
তারপরে ভাইয়া সোনিয়া করলো কি আমার নামে থানা যেটা মামলা করলো মানে জিডি করলো কিসের জিডি জিডি করছে কি যে আমি সোনিয়ারে এই যে রাইতে গেছে এই রাইতে তো এই দিন যে ফোন এটা ই করছে এই রাইতে আমি বুড়ানিগাল গার্ডেন নিয়ে আমার বন্ধু শহীদ আমার বন্ধু সামাদ মনে আমরা 10-15 জন মিলে ওরা রাইতে সারা রাতে রাখছি ওরা টাকা পয়সা কিছু দিনেই সারা রাতে ওরা বুক দুর্গ দূর করিয়া
আচ্ছা
এটা সোনিয়ার কথা বুঝলে একটা জিডি করলো জিডি করছে জিডি ডার আই উপাইছে আপনার এমাদুল আমার এএসআই তারপরে উনি আমার বন্ধু ছিল পলাশ আমি কি খারাপ মেরে বিয়ে করছে তাকে শুনলাম জানলাম এটা কোনো ব্যাপার না কিন্তু সেই মেয়ে আরেক মেয়ের তুই নিয়ে তোর বন্ধু বন্ধু সব মিলিয়ে সিরিয়াল দিলি কারণ আচ্ছা কে বলছে কাজ জিডি করছে কি একটা বিপদ আর আমার একটা অভ্যাস কি আমি যত টাকা কামাই করছি নাকি আমি কোনোদিন নতুন মোবাইল কিনে নেই কোনোদিনও না আমার জীবনে ফার্স্ট টাইম একটা নতুন মোবাইল কিনে নোকিয়া সাইনাস সেট বাড়ালো না তিন সিম আলাদ ওই একটা সেট কিনলাম নতুন আর এই সেটটা কিনলাম নতুন বউ নতুন সেট পলাশ দেবে আর যদি এমাদুল বলতেছে পলাশ যদি তুমি সন্ধ্যার ভিতরে যদি আর এমাদুল আমার পরে রাখে সে এএসআই আমি তার কাজ কাম দিতাম না সে রাগ হয়ে গেছে দেখ যে পলাশ আমার কাজ কাম দেয় না তোলা ভিতরে বলবো এলো এমাদুলের রাগ এমাদুল আমার সাবদুলের সন্ধ্যার ভিতরে যদি জিটির উল্টোটা যদি না নিতে পারো বাদ দিতে দেয় না উঠো জিটি না উঠাও তখন তোর জেলখানা বুঝে দেবো আসলে আমি পিছারে পড়ে গেলাম সব জিতে পরে আমি টাকা ৫০০ দিলাম সেটও দিলাম দেওয়ার পরে সোনিয়া থানা যে জিটি উঠে নিয়ে আসলো আনার পরে সোনিয়া দেশে চলে গেল চলে যাওয়ার পরে আবার সোনিয়া পরা মাস খানিক থেকে আবার টাকা চলে আসছে আসার পরে এই এক মাস গেলাম আমার স্ত্রী অরবিন গোলাম আমার ঘরে থাকে খায় মনে কোনো দিক বাইরে বেড়ায় না এই সোনিয়া আবার আসলো আসার পরে আবার সোনিয়া আবার এই বাইরে নিয়ে যাওয়া শুরু করলো শুরু করার পরে আপনার আমি একদিনকে ফোন দিয়েছি তুমি কোথায় আমি গেছি কাজে তা আমি বলছি আমি আসলে যাচ্ছি একটা কাজের বিষয় যে টক্কা টক্কা বার হয়েছিল টক্কা কেনা বেচার ব্যাপারে যাচ্ছে তা আমি বললাম যে আমার দুই কয়েকজন দারো গেছিল তারা টক্কার ব্যবসা করবে আমার লগে তার সাবার আমার এক্সপোর্ট হয়ে আছে আলমাস নাম করে সে বললো যে ভাই আমি একটা টক্কা তো চাইছি দিয়ে যান হ্যাঁ টক্কা দেখছি টক্কা দেখলাম টক্কা সে মাফ হলো না তা আমি টক্কা মাফে নেওয়ার পরে আমি চলে আসি বাসা আসা বাসার গেটে আমি ফোন দিয়েছি পারবিন তুমি কোথায় তা বলছি যে ভাই আমি তো বাসার গেটে কিন্তু
ও পারবিন
হ্যাঁ পারবিন আপনার বউ আমার বউ
ভাইয়া করে বলতো
হ্যাঁ ভাই বলবো এখনো ভাই সে আমার বলে ভাই বলে তা বলতেছে আমি বলছি তুমি কই কই ভাই আমি তো বাসার সামনে যে মাঠটা মাঠে কারেন্ট নেই তা মাঠে মাঠের ভিতরে কারেন্ট নেই মানে কয় না ভাই কারেন্ট নেই আমি তুমি কি বাসায় মাঠে কয়
আপনি তখন কোথায়
আপনি বাসার গেটে মেন গেটে খাড়াই না তো ও তো কাছে এক নম্বরে ওখানে মিরপুর এক নম্বরে ব্যবসার কারণে নিয়ে গেছে
আচ্ছা
তা ও আমার সূত্র তো বলতেছে কারণ জানে যে আমার স্বামী আমার ভালো মানাবার জন্য ই করতেছে আবার ও জানে যে আমি সাবার গেছি আরো বলে গেছি আমি যখন যেতাম না ওরা বলে যেতাম
আচ্ছা
তো এটা করা পরে আপনার ওই এক নম্বর গেছে গা যাইয়া কিন্তু পরে আমি জনগণের বিষয়টা বুঝতে পারলাম যে এক নম্বর গেছে আমি এবার ওই দারোগার ফোন দিয়ে করলাম যে পারবিন যে যা থাকুক নাকি আপনার ধরে নিয়ে যাবেন ধরে নেওয়ার পরে সালাম দেবেন, আমি আপনার 5,000 টাকা দেবো, টাকা আমার বোর্ড আছে। দারোগা ঠিক করে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে সালাম দিল। তার রাইতে আবার আমি থানায় গেলাম, খাবার টাবার দেওয়ার লেগে ভালোবাসতাম ভাই, শুধু তার ভালোবাসতাম, যে হুজুর আমার একটা কথা বলছে এই জন্য ভালোবাসতাম। রাইতে বললাম কি যে তুমি আর এই সব রাস্তা না যাও, তো তোমার আমি ছাড়া যাও, তোমার আমি ছাড়াবো না, তা ঠিক আছে যাবো না। তবে আমি আমার কোর্টে ছাড়িয়ে গেলাম, 1,000 টাকা খরচ করে ছাড়াই নিয়ে বাসায় নিয়ে গোসল টোসল করা ঠেলে খাওয়াই ঠলাম। ও ভাই আবার এই ব্যবসায় আবার না, পরের দিন আবার নিয়ে গেল।
ও নাম তো কেন, মানে পয়সার জন্য করতে এরকম
না, এটা পয়সার, আমি মনে করি পয়সার যদি অভাব থাকতো সেটা আমি দিতাম,
অভ্যাস হয়ে গেছে,
অভ্যাস হয়ে গেছে। কারণ মাঝখানে আমি কিছু রেখে বাদ দিয়েছি, যেমন ওর আমি ওর জীবন বিতন্ন যখন জিজ্ঞাসা করছিলাম, তখনও বলছিল আমার ওই তিন আর মা বাবা কেউ নেই, এলো ফার্স্ট বয়ান ছিল এটা। কিন্তু আর আসল ইতিহাস হলো কি, ওর মার বিবাহ হয়েছিল, ওর বা মার স্বাস্থ্য বাড়িতে বিবাহ হয়েছিল, বিবাহ পরে ওর সে বাবার কাছ থেকে ওর মা চলে আসে, চলে আসার পরে ও ছোট থাকলেন, ওর মা আবার এই জায়গায় রাজমিস্ত্রি যুগারি কাজ করতো, সেই মা আবার আর আপনার একটা ছেলের সাথে বিয়ে বসলো। সেই বিয়ে বসার পরে ওর আর কোনো খোঁজখবর ছিল না, ওর মা গেল একদিক, ও গেল আরেকদিক। ও ছোট বাচ্চা তো কি করে খাবে, বা একটা মেয়ে মানুষ কি করতে পারে, গার্মেন্টস চাকরি করতে পারে না। তানমিরপুরের এক মহিলা নাকি বলে ওরে নিয়ে জোর করে রাখবিটার কাছে দিয়ে এবার ফোনে নামাই দিল। ওর বলতি তো ওজন বললো যে আমার কেউ নাই দুনিয়াতে, তখন আমি বললাম ঠিক আছে তোর জন দুনিয়াতে কোনো আমি আসছি, আমার তো দুনিয়াতে কেউ নাই, আমার দুনিয়াতে কোনো তোর নাই, কেউ আমার আমি তোর আমি যা, তো যা আছে সব আমি দেখবো। তবে এইভাবে আমি বলার পরে ঠিক আছে এইভাবে থাকতে থাকলে, কিন্তু ভাই ও তো ভালো হচ্ছে না, আমার কাছে সিরিয়াস খুব খারাপ লাগে। কারণ আমি যদি যাই একটা ভালো মানুষ জিগে ফলাস ভাই কি বাবির তো ভালো মানুষ, টাকা পয়সা তো কম করতেছে না, বাবি তো ভালো হচ্ছে না। মানে এই ব্যাপারে সবাই আমার বলে, দারোগা পুলিশ ওসি সেলিম সব আমার বারবার বলতেছে ফলাস কই তোমার বউ তো ভালো হয় না, তুমি এত বলতেছো ভালো হয় না কেন, ওসি সব আমার চাপ দিচ্ছে তুমি ব্যবসা করে খাও না, আসলে তো আমি তার টাকা পয়সা কিছু খাইনি, তার টাকা পয়সা খাওয়ার আমার ইচ্ছা না। তা ভাইয়া আসলো, সেইভাবে করার পরে আপনার আমি কোন একদিন কে শুনে আমি আবার একটা আমার সেটা ভিডিওতে আছে এখনো বোধহয় আপনার নেটে দেওয়া আছে, এটা আমি সাংবাদিক নিয়ে ভিডিও করতাম পুরো মিরপুর, এক নম্বরে ভিডিও করলাম, খারাপ মেয়েদের ভিডিও করাইয়া পরে এটাতে ডিসিডি পুরো খেপাই দিয়েছিলাম, ডিসিডি খেপানোর পরে পুরো মিরপুরের সব মেয়েদের অর্ডার হইল। আর এছাড়া আপনার যদি উপরে অর্ডার যদি না হতো তাহলে আপনার থানা ধরে নিয়ে টাকা খেয়ে ছেড়ে দিত, তা আমরা তো টাকা খেয়ে ছেড়ে দেয় না দিতে পারে, সেই জন্য পুরো একটা মানে সাংবাদিক ফ্ল্যাশ করাই দিলাম, সাংবাদিক ফ্ল্যাশ করাইয়া আপনার ধরালাম। ধরানি পরে ভাইয়া আপনার সন্ডারে ধরলাম, আমার বউরে আমি ধরাতে পারলাম না, যে মায় হোক বা যেই হোক আমি ধরাতে পারলাম না। না করার পরে ও আমার ফোন ধরেছে তুমি কোথায় নামখানে, ঠিক আছে তুমি যখন নামখানে আসো এটা আসো শিল্পীর বাসা, শিল্পী এবার বিয়ে হয়েছে শিল্পীর বাসা যাতে করে শিল্পীর বাসা গেলাম। আসলে একটা জিনিস কি, এই মেয়েরা বিবাহ করে স্বামী সংসারও করবার চায়, কিন্তু স্বামী সংসার করে না, আবার এই ব্যবসা করে, এই ব্যবসা গুলো করতেছে, কিন্তু স্বামীর সংসার একটা পুরো ছেলেরা ভালো থেকে খারাপ মানা লাগছে। সন্ডার বাসায় গেলাম, আমার বুকে জড়াই নিয়ে গেলাম, ভাই তুমি সন্ডার ধরেছো শিল্পীর বাসায় গেছো, বুকে জড়াই নিয়ে গেছো ভাই আমার তুমি মাফ করে দাও। আমি ওরা রাইতে পেলাম এই রামান নিয়ে যাওয়ার, আমি দূরে চলে যাবো এখন, এই ফর্মা গুলো আমি ছেড়ে দিয়ে দূরে চলে যাবো অ্যাপার্টমেন্ট নিয়ে, আমি দূরে যেতে দরকার আমি বিক্রি করে খাবো নিয়ে, ধরে কামলা দিয়ে আমি খাবো, তারপর আমি ভালো মানা করে। তা আমি ওরে আপনার বাগদাদ হোটেল মিরপুরে একটা কাছা কথা বাগদাদ হোটেল, ওই হোটেলে যাই একটা সিট নিলাম, আমরা ডাবল সিট ধরুন 800 টাকা, আমি 500 টাকা ধরে থাকলাম। থাকার পরে আপনার পয়সা সকালবেলা গভীরতে উঠলাম, ওঠা পরে মানে রাত্রে জি গেলাম তোমার দেশের বাড়ি কোনো আমার বাড়ি কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জ মহাখালী গেলাম, মহাখালীতে টিকিট কেটে গাড়িতে বসে শুনলাম ওর বাবা আছে।
ওকে মানে পুরো গল্পটা শুনলাম,
এখন বাবা আছে আর বাবার বাড়িতে যা উঠলাম আর বাবার যে বললাম শুনলাম, আর মা আছে আর মামুরও আছে সবাই পারালেন। তাই আমি বললাম যে আপনার মেয়ে কি ভালো হবে কিনা, একবার ডাইরেক্ট বললাম আপনার মেয়ে কি ভালো হবে কিনা জিজ্ঞেস করেন, যদি ভালো হয় আপনার কথা থাকুক, আর তাহলে আমি যখন আমার গ্রামের বাড়ি যান আমার গ্রামের বাড়ি আমি আসবো, আমি গ্রামে যাবো এখন সমস্যা নেই আমার আনার, কারণ রাকিব নাজির কি হয়েছে না আমার দেয়ার বিষয় নেওয়ার নাই, কারণ আমার তো জীবনে মূল্য আছে, আমি একটা মেয়ে মানুষ আছি, সেই মেয়ে মানুষটা আমার তো মূল্য আছে না। এই জিনিস করতে যা আমি ওর বাবার কাছে গেলাম, ওর বাবা বলো কি ঠিক আছে পারবি তো তাহলে আমার কাছে কেমন রাখবা, এবার তুই কই থাকবো, আমি আমার মার কাছে থাকবো, তোর মা কই আছে, ওর মা কামরঙ্গের স্যার আছে, আচ্ছা ভালো কথা কামরঙ্গের স্যার মা ধরে আসলাম, ওর মা ধরে আসলাম আসে রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতে পারবো না, এই কথা বলার পরে ভাইয়া সংসাধন সালা চালাতে পারবো না, ঠিক আছে আমি সোয়েটার ফ্যাক্টরি কাজ, আমি সোয়েটারে যাই কাজ করতে মানে মিরপুরে আমি টুকটাক ভাবে ছোট কারণ সোয়েটার
ফ্যাক্টরি
কাজে ঢুকলাম। এর ভিতরে শুনে কি ও ওর মার আমি রাখলাম ওর মার কাছে কি জন্য ভালো ভালো মানার জন্য, ওর মার কাছ থেকে ও সরে যাবে আবার মিরপুর গেলাম। তা আমি এক বৃহস্পতিবারে গেলাম আপনার সাবার কাজে লিয়ে, পরে বৃহস্পতিবার শুক্র দিন দুপুর বেলা আসছি, এসে কই তুমি কা, আমি তো মিরপুর আছি একটু সোনিয়ার বাসায়, কবে গেছো, সলবার আছি, তুমি সলবার গেছো কি লিগে, পরে শুনলাম যে না ও গেছে এক সপ্তাহে গেছে। তা একটা মার কাছে থাকাকালীন যদি সেই মেয়ে আবার দেহ বসা নামতে যায় সেই মেয়েকে ভালো হবে, তা সেই মেয়ের কাছে আমার থাকা সম্ভব, আচ্ছা বাস আমি চলে আসলাম। আমি আর ওই তো পলাই চলে আসলাম, আসার পরে আমি আমার মতো এখন আমি মিরপুরও নাই এদিকও নাই সেদিকও নাই, কোনো আমি সাবার সাবার এরিয়া থাই। একদিন ফোন দিয়ে আবার বুঝে ভাই আমি এখন পুরো ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে যাও তুমি চলে আসো। তা আবার ক্যামেরন স্যার গেলাম, যাওয়ার পরে এখন যাওয়ার পরে বলতেছে বিদেশ যাও, আমি না আমি তোমাদের বিদেশ দেবো না, বিদেশ তোমার যাওয়া হবে না, তা বিদেশ যাবে না তাহলে তোর মতো চলে যাও আমার বলতেছে। আমি বললাম তোর ঠিক আছে তাহলে আমার কাবিনী যে ক্ষমতা আছে কাবিনী ক্ষমতা নষ্ট করে দেয়, তুই যখন সংসার করবি তো কাবিনী ক্ষমতা তুই নষ্ট কর। তোমার বাপ যে বড় ওর মাঝে বিবাহ হয়েছে সে বাপে বলে যে তোমার কোনোদিনও কোনো ক্ষতি করবে না, তোমার ডাকবো না, তোমার চলে যাও। তবে তখন আমি রাজমিস্ত্রি কাম করি দেখা কামিস্ত্রি, তা আমার পরে টাকা পয়সা কিছুই নাই, আমি বেদান চলে গেলাম, চলে আসলাম এসে আপনার হাইকোর্টের সামনে সারা রাত আমি জাগলাম। আমি একজনের কাছ থেকে ২০টা টাকা কিছু ভিক্ষা করলাম, মানে আমি খারাপ কাজ করবো না আমার পুরোপুরি নিয়ে ভিক্ষা করলাম, ২০টা টাকা ভিক্ষা করে নিয়ে রুটি কলা খেয়ে সকালবেলা আবার সাবার যাইয়া কাজ কাম করা থাকলাম, থাকতে থাকতে ও বিদেশ চলে গেল, ও জর্ডান গেল, জর্ডান যাওয়ার পর ৩ বছর।
এই ৩ বছর আপনি কি করেছেন?
এই ৩ বছর আমি সোয়েটারের কাজ করছি ভাইয়া,
গার্মেন্টসের সোয়েটারের কাজ।
জি গার্মেন্টস সোয়েটারের কাজ করছি।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি ২ চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
89.1.2
ছড়িয়ে যাক খুশি সবার মুখে হাসি, আনন্দ উৎসবে সবাই মিঠাই ভালোবাসি,
উৎসবে আনন্দে প্রিয় মানুষদের সাথে মিষ্টিমুখ সময়গুলো আরো মিষ্টি করতে মিঠাই থাকুক সাথে, মিষ্টির স্বাদে আর ঐতিহ্যে।
ডিয়ার ফ্রেন্ডস, এখন তোমাদের সাথে শেয়ার করব দারুণ সব এক্সপেরিয়েন্স। আসার পথে এমন সুন্দর জ্যাম, ২ ঘন্টা বসে থেকে বাস থেকে নেমে দিলাম হাঁটা, হঠাৎ দেখা হয়ে গেল পাওনাদার মন্টু ভাইয়ের সাথে, এ কথা ও কথা বলে কোনো মতে পাশ কাটিয়ে সামনে আসতেই রাস্তার পাশের গর্তে ছটা, কি দারুণ!
আয় হায়, ও নিয়ারে এসব কি বলছে!
অবাক হবার কিছু নেই, প্রাণ ফুটুন নেশা উঠলে সবকিছু সুখময়।
You're listening to ABC Radio 89.2 FM.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shatto Bolibo. Recharge yourself.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। পলাশের জীবনের অপ্রিয় সত্য প্রিয় শ্রোতা আপনারা শুনছেন। পলাশ, আপনি যেখানটায় বলছিলেন তারপর?
তারপরে ভাইয়া ও বিদেশ গেল।
ওই সময় যোগাযোগ ছিল সঙ্গে?
না, ও আমার কোনো ফোনে বা কোন
হালাল রুজি রোজগার করছি,
হালাল রুজি রোজগার করছি, আমি হালাল পথে খাচ্ছি, হালাল পথে ঘুমাচ্ছি। এর ভিতরে আমি
তখনও বাড়ি যাননি?
না, আমি বাড়ি যাচ্ছি না, আমি বাড়ি কারোর সাথে কোনো যোগাযোগ নাই আমার, কারোর সাথে কোনো কথাবার্তা নাই আমার।
মানে তখন তো আপনি অলরেডি বড় হয়ে গেছেন, সেই ছোটবেলায় এসেছিলেন, বাড়ির লোক কোথায় কি আছে কেউ কিছু জানেন না?
খোঁজ খবর নিচ্ছি না, আমি শুনছি আমার বাবা মারা গেছে, আমি শুনছি।
কার কাছ থেকে শুনলাম?
শুনলাম আর গ্রামের একজন কাছে শুনছি, গ্রামের লোকজনের সাথে হয় পরিচয় হয়েছে, তারা বলছে যে মারা গেছে।
আপনার যখন দেখা হয়েছে তখন আপনার বাড়ির লোকজন জানতো না, গ্রামের লোকজনের কাছ থেকে? যে
আমার তো কোনো ঠিকানা দিতে জানতো, কখনো আমি কারো দিইনি, এখনো দিন আর আজীবনকার দেবো না। আমার মার সাথে তোমার কথা হয়তো, এই কিছু মনে আমার সাথে কথা বলছি, আমি ফোনে কথা বলতেছি।
ওকে, ভেরি ইন্টারেস্টিং, বলুন তারপর।
আচ্ছা ভাই, তারপরে ভাই আমি বিদেশ গেল, বিদেশ যাওয়ার পরে ওর সাথে আমার কথা তোলার না, তো ওর মার সাথে আমার কথা হয়, শাশুড়ির সাথে কথা হয়। আমার শাশুড়ি বলতেছে যে বেদান তোর নাম্বার, ওর কোনো পার্সোনাল নাম্বার নাই বা মালিকের কোনো নাম্বার নাই, ফোনে দোকানতে ফোন টোন দেয়, কিন্তু আসলে এদের কাছে নাম্বার আসছে কিন্তু আমার দিচ্ছে না, তা দেয় না। তা আমি আর শুনে আমি বিশ্বাস না, কারণ যে যার মতো গেছে গেছে, তারা আবার আমি শাশুড়ি না বলে মা বলতাম, সেই সেই ভিতরে মার সাথে দিয়ে তার ফোন টোন দিতাম, তাদের আসতাম না, সে আমার ভালো জানতো, তো তাতে আমি আসতাম ভাই খাইতাম, একদিন থাকতাম, মানে মনে চাইলে থাকতাম, আমি চলে যেতাম। এইভাবে করতে করতে 3 বছর আমার কাটলো। কাটার পরে আপনার এই যে এই জায়গাটা সময় লাগবে, যেমন আপনার এই কোরবানি ঈদের পরে মাস খানিক আগে রোজার ঈদের এই রোজা ঈদ গেল, কোরবানি এর মাঝখানে আমি সাভারে আরেকটা বিবাহ করলাম। কেন করলাম?
বিবাহ করলেন?
হ্যাঁ, বিবাহ করলাম। কেন করলাম? রোজার ঈদের 10 দিন আগে ওর মা আমারে বলতেছে যে আমার মেয়ে বলছে তুমি আর কোনোদিন আমার বাসায় আসবো না, প্লাস আমার কাছে কোনো ফোন তুমি দিবা না। আর আমি ফোনটা দিচ্ছি, আমি শুনছি ওর এক চাষা আশাবুল নাম করে, সে আশাবুলির কাছ থেকে শুনছি ওই দিনকে আসতেছে বিদেশ থেকে। এরপরে সামনে ধর মারে ফোন দিচ্ছি, তা ওর মা আমার এই কথা বললো। বলার মানে কি রে, এই 3 বছর আমি জালিব অপেক্ষা রইলাম, আর সেই মানুষটা এসে আমার এই কথাটা বললো। ঠিক আছে, তাহলে আমি আর ওর সাথে থাকবো না। না থাকার কথা বলে আমি বিবাহ করলাম। বিবাহ করলাম কি, আমার এক বন্ধুর বউ, এই খারাপ লাইনে আমার এক বন্ধু ছিল, সেই বন্ধু খারাপ লাইনে রয়ে গেছে, ভালো হলো না, ওর বউরে আমি বিবাহ করলাম। সংসার পরে 1 থেকে 1.5 মাস হয়েছে আমার করার। এর ভিতরে পারবিন বিদেশ থেকে আসছে, যেদিন আসলো আসার 2 দিন পরে আমার আবার ফোন দিছে। ফোন দিয়ে বলছে তুমি কোথায়? আমি সাভারে। তাহলে আমার একটু দেখে দাও এসে। আমি না ভাই, আমি যেমন আছি যেভাবে আছি আমি সুখে আছি, তা আমি তোমাদের আসবো না। কয় না ভাই, তুমি আসো, এসে এখানে আমার একটু দেখিয়া তোমার ভিতরে দেখো, তুমি আমার একটু দেখা দিয়ে তো চলে যাবা। আমি আসবো না, আসবো না কয়ে ভাই। তারপরে ভাই অনেক মানে আমি একটু আরো বেশি ভালোবেসে ফেলছিলাম, এই ভালোবাসার কারণে আমি আবার আসলাম। আসার পরে ভাইয়া দেখেন ও বললো যে আমি বিদেশ যাবো না, আমার কোনো সেই সংসারটা সবার সংসার আমি নষ্ট করে দিছি। ও বললো বিদেশ যাবে না। আচ্ছা বিদেশ যাইও না। মাঝখানে আমার একটা ধর্মবোন ছিল, সে ধর্মবোন ঢাকা মেডিকেল ছিল, তাহলে বিরাট দিয়ে বাঁচাইলাম বাইদিনে রুবেল, সেও আপনাদের অনুষ্ঠানটা শুনে। এখন আমার এই স্ত্রী সে ফিরে আবারও বিদেশ যাওয়ার জন্য উৎপাত লাগাইলো, সুৎপাত গেল। তো এই বিদেশ যাওয়ার আগে সে আমার শাহজালাল মাজার, শাহজালাল মাজারে নিয়ে কোরবানি ঈদের পরে শাহজালাল মাজারে নিয়ে আমার সে ডাইরেক্ট বলছে যে তুমি কথা দাও কোনোদিন তুমি আমার ফেলাইতে যাবা না। হ্যাঁ পারবিন, আমি তোমার কোনদিন ফেলাইতে যাবো না। ঠিক আছে ভাই, আমি শাহজালাল মাজারে ভাই কথা দিছি। কথা দেওয়ার পর সে আবারও বিদেশ গেছে। বিদেশ থেকে আপনার 15 দিন হতে পারে না, জানুয়ারি মাসে 8 তারিখ গেছে, 23 তারিখ আবার ফিরে যান। টিভি রোগ হয়েছে, টিভি রোগের কারণে সে চলে আসছে। আসতে আসার পরে সে বললো যে তুমি তাহলে ই করো, তুমি রিস্কা চালাই খাওয়া আমার।
তো আপনি তো পারবিনকে বিয়ে করার অবস্থায় আপনি আরেকটা বউ আরেকজনকে বিয়ে করেছিলেন, সে বউ কোথায়?
সেটা আউট, সেটা কোনো খোঁজ খবর আমাদের নাই।
কেন
কেন নাই? এই যে শুনছে, সেই বউ শুনছে যে আমি এই যে খারাপ মেয়ের বিয়ে করছিলাম, বিয়ে করা সেই মেয়ের কাছে আমি আবার আসছি,
এই জন্য সে চলে গেছে।
সেও চলে গেছে আমার কাছ থেকে। এই যে আবার খারাপ লাইনের দিকে দেখেন, আবার খারাপ লাইনে আমি চলে আসছি। আমি বর্তমান অবস্থায় আজকে আমি খারাপ লাইনে আছি। আমি বললাম আজকেও যে খারাপ লাইনে কাজ যাবো।
আপনার ওয়াইফ আপনাকে বলতেছিল যে রিক্সা চালাই করে খাওয়া বা টিভি চলে যাও।
আচ্ছা রিক্সা চালা খাও, আমি ভাই রিক্সা চালাচ্ছি।
রিক্সা চালানো শুরু করলেন কত বছর আগে?
4 মাস আগে।
4 মাস আগে?
4 মাস আগে রিক্সা চালাচ্ছি। আমি বললাম কত কিলোমিটার বলছি, কত কিলোমিটার রিক্সা চালাইছি? আমি রিক্সা চালাচ্ছি। তা ভাইয়া রিক্সা চালাই দিন 400 টাকা নেই, 500 টাকা নেই, আমার দুটো মানুষ 400 টাকা 500 টাকা সঙ্গে আমার চলে না। মানে তার কথা হলো কি যে তাই কামাই করবো তার দিতে হবে, আমি রেস্ট নেই না নেই সেটা তার বিষয় না। কিন্তু আমার কথা একটাই, জন্তু ভালোবাসছিলি আমারে, এত ভালোবাসছিলি তো তুই তো আমার কিছু দেশ নাই। ওর যে বিদেশ থেকে একটা জিনিস মানে স্বামীর লিগে একটা ভালোবাসে একটা জিনিস আনতে পাওয়া নাই আমার লিগে, ওর কোনো জিনিস চাই না। কিন্তু আমার কথা হলো কি যে ভাই দেখেন টিভি রোগ হয়েছে, একটা মানুষকে টিভি রোগ নাকি মায়ের কাজ করতে পারে, গার্মেন্টস কাজ করতে পারে, এটা কি আছে নিয়মে আছে ডাক্তারের মধ্যে কাছে ভাইয়া? ও কারণ টিভি রোগ নিয়ে বর্তমান আজকেও গার্মেন্টস আছে যে আমার ফোন দিচ্ছে কিছুক্ষণ আগে আমি বলছি তুমি গার্মেন্টস চাকরি করো না, সে গার্মেন্টস চাকরি করতেছে। তবে রিস্কে আমি চালাচ্ছি, আমার এইসব প্রতিশোধ এখনো পর্যন্ত আমার অত্যাচার করছে। দেখেন ওর দূরে বাচ্চা, ও যে আমার বিবাহের আগে যে বাচ্চা ছিল দূরে, সেই বাচ্চা দূরে আসলে নাই, কিন্তু আমি বললাম বাচ্চার বাবাও না, সেই বাচ্চার বাবাও বললাম আমি হয়েছি।
ঠিক বুঝলাম না, ওর দুটো বাচ্চা মানে
ওর দূরে বাচ্চা অবৈধভাবে দূরে বাচ্চা ছিল।
সেই বাচ্চা দুটো কোথায় আছে?
সেই বাচ্চা দুটো কোথায় আছে? পালক দিয়েছে, একটা পালক দিয়েছে, একটা বিক্রি করছে। সেই বাচ্চারও বাবা আমি, এই দুনিয়ার সবাই জানে আমি, ওর আত্মীয়স্বজন সবাই জানে আমি ওর বাবার বাচ্চা। কিন্তু আসলে আমি সেই বাবার বাচ্চা না, এই বাবার বাচ্চার সময় আমি ছিলাম না। আচ্ছা বর্তমান হন যেটা আছে সেটা বলি, সেটা হলো এখন ওর কারণ বসতে আমি আবারও সেই খারাপ লাইন আবার চলে যেতে বাধ্য হচ্ছি। যেমন ওর যে চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করতে পারতেছি না। টাঙ্গাইলে একটা কথা হয়েছে, আগামী মাসের এই মাসেরই আপনার 15 তারিখে মারার করতে যাবো, সেখান থেকে অ্যাডভান্স দেয় নাই দিবে, অথবা আগামীকাল বেশি পুষের ভিতরে 50,000 টাকা দিবে কাজের জন্য। টাঙ্গাইলে নাগরপুরে একটা মার্ডার করতে হবে, সানিকাড়াই মার্ডার করতে হবে। তো আমি টাকাটা এখন আনি নেই, আমি অভাবে আছি ভাই, টাকা আনি নেই। আজকে বড় বাজারে গেছিলাম টাকার জন্য যে ভাই আমার 200 টাকা দেন চলা লাগবো, সে আজকে আমার বলতেছে 2 লাখ টাকা দিচ্ছি মার্ডার কর, তোর কাজ দিয়ে কাজে লেগে মার্ডার করতে হবে। আপনার দেখা গেলাম মার্শাল্লাহ আসার আগে সে তো বললো এই যে আপনার সচিবালয় গেটে খাড়াইয়া, তারপর সে বললো যে আমি বললাম ভাই না আমি মার্ডার কাজ করবো না। কারণ আবার নতুন করে নাম্বার ওই কাজটা করি তারপরে যদি করবো নিয়ে ইতিমধ্যে সে আমার 20 টাকা দিছে। এই 20 টাকা দিয়ে আমি মৎস্য ভবনের গেটের থেকে 10 টাকা দিয়ে কারণ বোঝা নামছি আমি আপনাদের অফিসে আসলাম। এখন আমি ভাই খারাপ লাইনে গেলে সবাই আমার ভালোবাসে, সবাই টাকা দেয়, সবাই ভালোবাসে, কিন্তু আমি ভালো রাস্তায় যাইতে গেলি আমার তো ভালো রাস্তা যাইতে দিচ্ছে না।
টু বি অনেস্ট দিস ইজ আলটিমেট ট্রু। খারাপ লাইনে গেলে যারা খারাপ লাইনে নিয়ে যায় তাদের স্বার্থের জন্য প্রচুর টাকা মেলে, কিন্তু ভালো লাইনে থাকতে গেলে সাধারণ মানুষের সহযোগিতাও মেলে না। ট্রু। কিন্তু তারপর কথা হচ্ছে যে আপনি যদি ইমান শক্ত থাকে, যদি আপনি চান, ভালো রাস্তা সবসময় কঠিন ছিল, এটা অতীতেও কঠিন ছিল, এখনো কঠিন, ভবিষ্যতে আরো বেশি কঠিন হবে, ভালো রাস্তা সবসময় টাফ, এই জন্য ভালোর প্রতিদান আল্লাহ দেন। আপনি আজকে যে কথাগুলো এখানে কনফেস করলেন, 5টি খুনের কথা বলেছেন আপনি, আপনি টোটাল খুন করেছেন কি 5টি?
না, আমার টোটাল খুন হলো 60টা খুন। 5টা খুন করেছিলাম আমার দাউরা পলাশে, আর 2টা খুন করলাম আমার রক্ষাটা পলাশে এসে। আমার 60টা করছিলাম, এই 2টা আমি গোপন করছি, কারণ এই 2টা আমার পক্ষে বলা সম্ভব না, খালি আমি রংকোড আপনার পরে রাখলাম।
মানে এই 2টা আপনি বলতে চাননি?
এই 2টা বলতে চাইনি, এই 2টা বলবো না আমি পুরো ইতিহাস, এই 2টার কথা বলবোই না, কারণ এই 2টার লোক আমার আপনই, এই জন্য বলবো না।
আপন বলতে?
আপন বলতে আমার গ্রামেরই।
গ্রামে গেলেন কবে আপনারা?
গ্রামে যাইনি, ঢাকা বসে 2টার মিলে যাই। এটা আমি বলবো।
আপনি কেন বলতে চাচ্ছেন না?
না, এটা বলতে চাচ্ছেন, এটা বললে আমার ঝামেলা হবে, এটা বললে আমার গ্রামের লোকজন তো শুনে, সেক্ষেত্রে আমার একটু ঝামেলা হবে, আমি জানি, এই জন্য বলবো না।
আপনার গ্রামে যাওয়া হয়েছিল আপনার?
না, আমি গ্রামে যাইনি, দিয়ে আসছি। কারণ আমি একটা জিনিস দেখেন, আমি আল্লাহর দিকে শপথ করি, ছাড়ি আসলাম গ্রাম, আবার এই যে আমি শাহজালাল মাজার শপথ করি, আজকে বৌদ্ধি আমি বিপদে আছি, তেমন তার সে যা করবে তা আমার শুনতে হবে, আমি সে রিক্সা চালাচ্ছি। এই যে গতকালকেও 300-400 টাকা কামাই নিয়ে ঘরে দিছি গতকালকে রাত্রে, আজকে আপনার জায়গায় আমি আসবো 20টা টাকা আমার লাগবে বা
30টাকা। সেটা হচ্ছে যে ওই বন্ধুটা কেমন আছে, ওই যার যাকে লাভ করে যে বন্ধুকে ওয়াদা করে?
না, সেও কলম ওর বিবাহ করে নাই, সেও কলম রাখির বিবাহ করে নাই।
রাখি কোথায় আছে?
রাখি আছে অন্য একটা ছেলের ঘর আছে, তার বাড়ি আমাদের গ্রামের পাশে, এক ইউনিয়নে রাখির বিয়ে হয়েছে। কিন্তু সেই বন্ধু বিবাহ হাওয়ানো বন্ধু সে বিবাহ করে নাই, কিন্তু রাখির ইউজ করে রাখির নষ্ট করছে, আমি জানি রাখির 2-5 নষ্ট করছে এই নাজিরে, সে সৌদি নাজির আছে সৌদিতে।
কেন বললেন আপনার এই আজকের এই অপ্রিয় সত্য লাখ লাখ মানুষের সামনে কনফেস করলেন কেন?
আমি এটা সত্য কথা বলার কারণ হলো ভাইয়া, যে আমার মনে এত কষ্ট যে আমি আল্লাহ দিয়ে তাকালাম, কিন্তু আল্লাহ তো আমাদের তাকালো না ভাইয়া।
আপনি আল্লাহ দিকে যেভাবে তাকিয়েছেন এটা তাকানো না, এই কথাটা আপনাকে কেউ কখনো বলেনি। আপনি যেভাবে বিষয়টাকে দেখেছেন যে আল্লাহ আল্লাহর পবিত্র কালাম নিয়ে আমি শপথ করেছি, সুতরাং আমার আল্লাহর কথা রাখতে হবে, আল্লাহ তো কোথাও বলেনি তার কালাম নিয়ে শপথ করার জন্য।
হ্যাঁ ভাই, মানুষের শপথ করা
এই এটাই তো বড় সমস্যা, মানুষ ভুল জানে, মানুষ অপব্যাখ্যা করে ধর্মের, মানুষ না জেনে করে। এই কথাটা যদি আপনি কোন আলেমের কাছে গিয়ে কখনো পরামর্শ নিতেন, কোন হুজুরের কাছে গিয়ে যিনি দিনদার এবং যিনি জানেন বিষয়টা, তার কাছে গিয়ে যদি বলতেন যে আমি যে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছি, এতে করে আমার কি ধরনের পাপ হবে এবং এটা আমাকে সারা জীবন মানতে হবে কিনা, উনি যদি বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখতেন তাহলে উনি আপনাকে সঠিক জ্ঞান দিতেন। আমি তো বলবো একজন না, অন্তত আপনার 5 জন হুজুরের কাছে যাওয়া উচিত ছিল, আপনি পুরো জীবন জুড়ে কারো কাছেই যাননি।
না, আমি কোনো হুজুরের কাছে যাইনি,
গেলে আজকে আপনার জীবনটা তো অভিশপ্ত হতো না।
যেমন ভাই দেখেন, এই যে আমার যে স্ত্রী যে আছে, এই জন্য সিলেট মাদারিনে আমার শপথটা করাইছে,
এটা আরেকটা বড় ভুল।
দেখেন, আমি বলি সিলেট মাদারিনে শপথ করাইছে, তার কথা বাইরে আমি চলতে পারতেছি না, আমি আমার না খেয়ে থাকলেও, আমি আসলে আমি সিগারেট খাই, আমার নেশা করি না, সিগারেট খাই, আমার সিগারেট খাওয়ার টাকা আমার পরে থাকে না। এখন আমি কষ্টে, এই দেখেন আমার বুকের উপর দেখেন কত দাগ আছে,
ব্লেডের দাগ দেখতে পাচ্ছেন?
এই যে মাসখানিক আগে আমার এই কষ্টের যন্ত্রণায় আমি রুমের ভিতর দিয়ে সিট কেড়ে মাই দিয়ে আমার বুকের উপরে আমি দিয়ে দেয় না, ব্লেড না, আমি যদি এই জিনিসটা খাইতে চাই তার কাছে, সেটা আমার অপরাধ। আমি কথা বলতে গেলাম আসলে, কিন্তু আমি যাবো, এই যে আমি যাইতে পারতেছি, আমার তো কষ্ট, আমি যাইতে পারতেছি একটাই কারণে, যে আমি তার মা কাছে কসম করছি।
পৃথিবীর কোথাও আমার জানা মতে কোন ধর্মে এই বিষয়ে বলা হয় নাই যে কসম কাটো, এবং কসম যদি কাটো সারা জীবন ওখান থেকে আর বেরোতে পারবো না, এটা কোথাও নাই। আপনি, আমি বলতেছি না, আপনি একটা হুজুরের সঙ্গে দেখা করেন, আপনি ধর্ম মানেন, আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি ধর্মীয় নিয়ম কানুন অনুসারে চলতে চান, তাহলে আপনি একটা ভালো আলেমের সঙ্গে দেখা করেন, বড় মসজিদের
আপনি তো হয়তো ওইভাবে কাউকে চিনবেন না, বড় মসজিদের বেশ কয়েকজন আলেমের সঙ্গে কথা বলেন যারা নামাজ পড়েন, ইমাম, তাদেরকে পুরো বিষয়টা খুলে বলেন যে আমি এরকম এরকম, আমি শপথ করে আমার জীবনটা এরকম শেষ হয়ে গেছে, আমি কি করতে পারি আমাকে পরামর্শ দেন, উনি আপনাকে ভালো পরামর্শ দেবেন।
এখন ভাই আমি যে আল্লাহর কসমেতি তাকাই তাকাই ভাই, আমি কি এখন কোন দিয়ে লড়তে পারছি সত্যি? আমি এখন এই যেমন আজকে এক বড় বেতের 200 টাকা লেগে গেছে, আমার 20 টাকা দিচ্ছে, কারণ
সেটা তো আপনি বারবারই বলছেন, কিন্তু আমি আপনাকে যেটা বলতেছি আমি এখন নড়তে চড়তে পারতেছেন না।
জি ভাই,
এই নড়তে চড়তে পারার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি কোন একজন বুজুর্গের সঙ্গে কথা বলবেন, কথা বলে উনি আপনাকে যে পরামর্শ দিবে আপনি সেটা করবেন। আপনার জীবনটা আজকে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে সেটার জন্য একটা মারাত্মক ভুল, মারাত্মকভাবে দায়ী সেটা হচ্ছে আমাদের অজ্ঞতা, ধর্ম সম্পর্কে আমাদের অজ্ঞতা, ধর্ম সম্পর্কে আমরা প্রপার জানি না, যে কারণে আমরা কথায় কথায় ভাবে শপথ কাটি এবং শপথ কাটার পরে কারো কারো জীবন যে এতটা দুর্বিষহ হতে পারে সেটার জন্য আজকের এই যাহা বলিব সত্য বলিব বেস্ট এক্সাম্পল।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে যোগাযোগ করছি ডক্টর তাজুল ইসলামের সঙ্গে। তাজুল ইসলাম, শুনলেন তো সবকিছু, কি বলতে চান পুরো বিষয়টি নিয়ে?
যাহা বলবো ছাত্র বলিব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের কাহিনী কিন্তু আমাদের অতিথি পলাশ, তার কাহিনী কিন্তু হয়েছে আগের মতো নেই, মানে দুর্দান্ত, মানে দুর্দর্শ যে অপরাধী সেই কাহিনী পড়াতে তাদের কতগুলি জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার তার ক্ষেত্রে দেখা গেছে। সেটা হচ্ছে যে মাত্র 10 থেকে 11 বছর যখন ক্লাস 2 বা 3 পড়ে, আমরা তো অবাক লাগে যে ওই সময় সেটা ঠিক আমাদের ভাবতে হবে শৈশব এবং কৈশোর ক্ষমতায় হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে কোন মন্ত্রে দীক্ষিত করার অথবা কোন বিশেষ আদর্শে তাড়িত করার ক্ষেত্রে সময়, ওই সময় তো বুদ্ধি শুদ্ধি বা যুক্তিটা বেশি ডেভেলপ করে না। ওই সময় সে তার বন্ধু দুই বন্ধু ছিল, তারা যখন জুমার নামাজ পড়তে গেল তখন তার বন্ধু তাকে যা শপথ করাইলো কোরআন শপথ কর, কোরআন শপথ করে বললো যে তখন তাকে আসল কথা বললো যে তুমি এখান থেকে আর বাড়ি যেতে পারবো না, এখান থেকে চলে যাও, কারণ ওই মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো। এবং সে মনে করেছে অল্প বয়স ছিল, যেহেতু তারা জুমার নামাজ পড়ে তাকে বুঝাই যাচ্ছে, আর আমাদের দেশে আমরা মুসলমান আমরা উঠি ধর্মপ্রাণ মানুষ আমরা নামাজ পড়তে যাই। এখানে যেটা শিক্ষণীয় সবার জন্য আমি বলতে চাচ্ছি যে ধর্মের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম দুই ধরনের, একটা হচ্ছে যে বিশ্বাসের দিক থেকে ধর্ম, আল্লাহ আছে, কোরআন আছে, এগুলি কি বিরাট জিনিস, এবং এই এগুলির নাম দিয়ে পৃথিবীতে যে কোনো জিনিস করানো উচিত। কোরআনের কথা যদি বলি, কোরআনে শপথ করছি আমার কোরআন শপথ যেভাবে রাখতে হবে, কোরআনে এই কথাটা বলা আছে এটা যেভাবে হোক আমাদের কিন্তু কোরআনে যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সহনশীলতা আছে, মহানুভবতা আছে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, অর্থাৎ ধর্মকে পরিপূর্ণভাবে জানা এবং সেটাকে আত্মস্থ করা, আর এমনি শুধু ধর্মীয় অনুভূতি যেটা যে অনুভূতির জন্য সে পাগল হয়ে যাওয়া বা অন্য সেটার জন্য যা খুশি তাই করতে পারা, এই দুইটা পার্থক্য জিনিস আমরা করিনি। আমরা শুধু কিন্তু আমরা সবাই ধর্ম মনস্ক বা ধর্মানুভূতিতে আমাদের আছে, আমরা কোরআন এবং আল্লাহ এই দুইটা আমাদের কাছে বিরাট জিনিস, কিন্তু কোরআন আল্লাহকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এই যে এটা শুধু কেবল পলাশের জন্য ক্ষতি হয়নি, আমি আমাদের দেশে এখন যে জঙ্গিবাদ হচ্ছে সবার সারা পৃথিবীতে জঙ্গিবাদ হচ্ছে, তাহলে সেখানে কি দেখতে পাচ্ছি পলা যে এই যে কোরআনের শপথ রক্ষা করতে গিয়ে সে শেষ পর্যন্ত জীবনে যে ভুলগুলি করছে, অপরাধগুলি করছে, পাপগুলি করছে, তারই নমুনা দেখতেছি আমরা জঙ্গিবাদে দেখি। সেখানেও কিন্তু ওই যে বিক্ষিপ্ত বা মানে বিচ্ছিন্ন কিছু আয়াত বা ইয়া সেখানে দেওয়া হয়, এই যে পলাশদের মতন অল্প বয়সী ছেলে মেয়েদেরকে তাদেরকে বলা হয় যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো বা এদেরকে ইসলাম ধর্মের বিরোধী তাদেরকে খুন করো, তারা শুধু মানে ধর্মের নামে খুন করতেই শিখেছে, তারা জানে না যে ধর্মের আরো অনেক ব্যাখ্যা আছে, আরো ইত্যাদি অনেক বিচার আছে, এটার অনেক বৃহৎ প্রেক্ষাপট আছে। এই কথাটা বললাম এই জন্য যে এই যে অবস্থানটা এরপরও আমরা দেখতেছি যে এই পর্যন্ত কয়েকটা ফুল করেছে, এই সবগুলি ফুল কিন্তু সে করেছে রাজনৈতিক মানে প্রশ্রয় থেকে অনেক উচ্চতর মানে ক্ষমতা পান লোক। এই যে পলাশটা কিন্তু এমনি কিন্তু একা একই কিন্তু সব কাজ করতে পারে না, তারা কিন্তু রাজনৈতিক বা অন্য কোনো সামাজিক সংগঠন যারা শক্তিশালী অপশক্তি আমি বলবো অপশক্তি প্রশ্রয় দিয়ে কিন্তু তাদের কাজ শুরু করে। অর্থাৎ আমরা যদি পলাশদেরকে অপরাধ বা আমাদের সমাজকে অপরাধ মুক্ত করতে চাই তাহলে আমাদেরকে রাজনীতিকে শক্তিকরণ করতে হবে, আমাদের যারা প্রশাসনে আছে, আইনে আছে বা পুলিশে আছে বা সব জায়গায় আছে যারা আছে, তারা যদি এই পলাশদেরকে প্রশ্রয় না দেয় বা তাদেরকে ব্যবহার না করে তাহলে কিন্তু পলাশা এইভাবে অপরাধী হয়ে উঠতে পারছে না। আর সর্বোচ্চ আরেকটা কথা বলছি যে এখন বিদ্যা চলা এবং তার আর্থিক পলাতে যারা আছে তাদের সবাইকে জানাচ্ছে, এটাই স্বাভাবিক কথা। জীবনটা কিন্তু এরকমই হওয়ার কথা, নিজের পরিশ্রমে দিয়ে নিজের মেধা দিয়ে আমরা যতটুকু উপার্জন করতে পারবো সেটাই আমাদের করতে হবে। পলাতে আমি যেটা এখন বলতেছি যে এখন যে আর্থিক সংকটে পড়তেছে কারণে সে আপাতত ওই খারাপ কাজে যায়, তাকে তিনটা জিনিস শিখতে হবে যে কোরআন শপথ করে যে কাজটা এটা ভুল এবং মাদার প্রতিক্রিয়া যেটা করে পড়ছে সেগুলো ছিল ভুল, এটি সবই তো অনেস্টলি কাজ হয়েছে, এটার জন্য তার পাপ হয়েছে। এবং এখন যদি সে আবার ওই যে খারাপ কাজ গেলে এখন অনেকে তাকে অপার দিবে, মিশন দিবে, সেই মিশনের লোভে আবার যদি সে অন্যায় কাজ করতে যায় তাহলে সারা জীবন যে পাপ আছে সেই পাপটা আরো আরো বাড়তে থাকবে এবং সে বিপদে সেদিন সে মুক্ত হতে পারবে না। অতএব সে আল্লাহর পথে ফিরে আসুক, ধর্মের পথে ফিরে আসুক, সত্যিকার ধর্মকে সে শিখুক, তার বউকে সে ভালো ভালো পথে আনার চেষ্টা করুক এবং আর কখনই কোনোভাবে শুধু অর্থের কারণে তাকে সে যেন ওখানে না যায়। আমি যেভাবে কষ্ট করে হলে মানে জীবন থাকবো এবং ধর্মের পথে থাকবো।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ করব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আগামী সপ্তাহে জেবিএসবি তে কোন বন্ধুটি আসতে চান, তিনি আসলে আসতে পারবেন কিনা সেটা নির্ভর করছে আপনার ভোটের উপরে। আপনি মতামত জানান আমাদেরকে, চলুন কি আসতে চাই, শুনে নেই তার ফোন কলে।
আমি আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছি। আমি আমার যাহা বলবো সত্য বলবো এবিসি রেডিওতে আসতে চাই এবং আমি অনেক ধরনের অনেক খারাপ কাজ করেছি বা আমার খারাপ কাজে লিপ্ত জন্য আমি সরি কিবিয়া ভাই, আমার যত ভুল হয়েছে আমি সব মানুষকে আমি আর ওই ভুল না করাতে চাই। আমার তিন বন্ধুর ঘটনা আমি তুলে ধরতে চাই, আমি বন্ধু থাকলেও অনেক কি হয় তার জন্য আমি বলতে চাই, বা আমি অনেক খারাপ কাজে লিপ্ত আছি তার জন্য আমি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আমি টপ। আর বন্ধু স্তরে থেকে আমি কত ভুল করেছি বা কত খারাপ কাজ করেছি বা কত কি ভাই, আপনি আমাকে একবার অন্তত হলে একবার কল করবেন।
প্রিয় শ্রোতা, এই বন্ধুটিকে যদি আপনি জেবিএসবির মঞ্চে সুযোগ দিতে চান তাহলে ভোট করবেন আপনি। প্রথমে লিখতে হবে এবিসি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে, অর্থাৎ 2221 নাম্বারে। আর বিশেষ একটি কথা বলে আজকে জেবিএস বিশেষ করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে প্রতি মাসের শেষ সপ্তাহে এখন থেকে প্রচারিত হবে যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড নামের একটি এক্সক্লুসিভ এপিসোড। অপেক্ষায় থাকুন আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুর এবং একই সাথে যিনি এখানে কনফেস করলেন, লাখ লাখ শ্রোতা যারা আমাদেরকে শুনলেন, সবার জন্য শুভকামনা জানিয়ে শুভ বুদ্ধির উদয় হোক, সাবধান থাকুন, ভালো থাকুন, এই শুভকামনা করে আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.